机会。
FM。শুনছেন সবসময়ের রেডিও ফুটকি ঘড়িতে সময় আজকে একটু দেরি হয়ে গেছে, বারোটা বেজে এক মিনিট আমি দেখতে পাচ্ছি, আর সেই সাথে শুরু হয়ে গেল ভূত এফএম। সাথে আছি প্রতিদিনের মতোই, প্রতিদিনই আমরা থাকি, আমি আর মাসুম, এবং সেই সাথে আছে আমাদের আজকের গেস্টরা। আর সেই সাথে আমরা আরেকটা জিনিস জানাতে চাই যে আপনাদের অসংখ্য ইমেল পাই আমরা, সেই ইমেলের মাধ্যমে কেমন গল্প হলে ভালো হয়, কেমন স্টোরি আপনারা শুনতে চান সেরকম যেমন জানান, তেমন জানান যে আমরা মিউজিকে আরো বেশি বৈচিত্র্য আনতে পারি কিনা, আমরা চেষ্টা করব সেটাও। আর আজকে ভালো ভালো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শুনব একটার পর একটা। আর শুরুতেই প্রতিদিনের মতো আমরা আজকেও জানিয়ে দিচ্ছি আমাদের কাছে SMS পাঠানোর নিয়ম। আমাদের কাছে SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আর সেই সাথে আপনারা যদি আমাকে ইমেল করতে চান তাহলে bhootfm@radiofukti.fm এখানে আপনারা ইমেল করতে পারেন। অবশ্যই ইমেল করার সময় নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। এমন কোন ফোন নাম্বার দিবেন না যে ফোন নাম্বারে আপনাকে কখনোই পাওয়া সম্ভব না। রেগুলার অসংখ্য ইমেল আপনারা আমাদের কাছে পাঠান, এবং সেই ইমেলের মধ্যে থেকে বাছাই করা কিছু ইমেল আমাদের কাছে রয়েছে, এবং ইমেল আমরা পড়ি সেগুলোই যাদের পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হয় না, যারা ঢাকার বাইরে থাকেন। বাট ঢাকার বাইরে যারা থাকেন তারা কিভাবে পার্টিসিপেট করবেন, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, ভূত এফএম খুব সহজ একটা সমাধান নিয়ে এসেছে। আপনার এলাকার বিখ্যাত সমস্ত ঘটনা এবং আপনার যে সমস্ত ঘটনাগুলো রয়েছে, আপনার পরিবারের যে সমস্ত ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে আপনারা লিখে পাঠান, ইমেল করুন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আমাদের ভূত এফএম টিম পৌঁছে যাবে আপনার কাছে, এবং আপনার ঘটনা আপনার কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসবে এবং সেটা আমরা লাইভ শোনাবো আমাদের স্টুডিওতে। সুতরাং আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, কোনো সমস্যা নেই, ভূত এফএম টিম পৌঁছে যাবে আপনার কাছে। সো আপনার এলাকার বিভিন্ন ঘটনাগুলো আমাদের লিখে পাঠিয়ে দিন, আপনার যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলো আমাদের জানান। আজকে আমার কাছে এই মুহূর্তে একটি মেইল আছে, এবং এখানেও কোনো একজন তার ভাইয়ের একটা ঘটনা শেয়ার করেছেন, আমি পড়ছি সেই ঘটনাটি। ডিয়ার রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার মেজ ভাইয়ের ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক ওনার ভাষাতেই লিখলাম। সময়টা ছিল গত বছরের অর্থাৎ 2010-এর মাঝামাঝি সময়ের। আমি এবং আমার এক ফ্রেন্ডকে নিয়ে তার জন্য একটি ভাড়া করা বাসা দেখতে গেলাম চিটাগংয়ের বাদুরতলা এরিয়াতে, এবং সেই তিনি রোড নাম্বার সবকিছু গোপন রেখেছেন। তারপরে তিনি বলেছেন এভাবে যে সেই সময় আবহাওয়া প্রচন্ড গরম ছিল, সম্ভবত দিনটি শুক্রবার ছিল, বাড়িটি ছিল পাঁচতলা, চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেবার জন্য আমরা দেখতে গেলাম। তখনও সন্ধ্যা হয়নি, আমি আমার ফ্রেন্ড ও বাড়ির কেয়ারটেকারকে নিয়ে চারতলার ফ্ল্যাটে প্রবেশ করলাম। চারিদিকে বিল্ডিং থাকার কারণে ফ্ল্যাটটি বেশ অন্ধকার, কেয়ারটেকার টর্চ লাইট দিয়ে দেখতে লাগল। আমি একা একা বেডরুমের দরজা খুলতেই একটা শীতল ভাব অনুভব করলাম, ভাবলাম হয়তো এমনিতেই শীতল, এটা হতেই পারে। এরকম ভাবতেই একটু এগিয়ে যাবার সময় হঠাৎ অদৃশ্য কিছু একটার সঙ্গে আমি ধাক্কা খেলাম। ধাক্কাটা ঠিক হাঁটার সময় কোনো মানুষের অথবা গাছের সাথে ধাক্কা খেলে যেরকম হয় সেই রকম। কিছুই বুঝতে পারলাম না কেন এমন হল, আমি খুব ভয় পেলাম এবং তাদেরকে ডাকলাম ও টর্চ লাইট দিয়ে চারিদিকে দেখার পর খালি রুমের ভেতর কিছুই দেখতে পেলাম না। বন্ধুকে খুলে বললাম, তখন সে কেমন যেন পাত্তা দিল না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটা কোনো হ্যালুসিনেশন নয়। তখন কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। ফ্রেন্ড এবং কেয়ারটেকার যখন অন্য দিক দেখতে গেল তখন আমি একটি বাথরুমে গেলাম। আমি যখন বেসিনের পানি ছাড়তে গেলাম সম্ভবত তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনার সম্মুখীন হলাম। পানি ছাড়ার জন্য যখন আমার হাতটি পাইপের ওপর রাখলাম তখন উপলব্ধি করলাম আমার হাতটি অন্য কারো হাতের ওপর লোমশ হাত, কিন্তু অদৃশ্য, সেও আমার ওপর, সেও আমার মতো পানি ছাড়ার জন্য ব্যস্ত। আমি বুঝতে পারছি আমার হাতটা আরেকটা হাতের ওপর, লোমগুলো টেরও পাচ্ছি। আমি খুব ভয় পেয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে আসি। তখন বাইরে থেকে বেসিনে পানি ছাড়ার শব্দ পাই। বেসিনে পানি পড়লে যে শব্দ হয় ঠিক সেরকম। পরিষ্কার বুঝতে পারলাম বাথরুমে কোনো একটা কিছুর উপস্থিতি আছে। এরপর আমি প্রায় একরকম জোর করে আমার বন্ধুকে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে আসলাম। পরবর্তীতে আমার সমস্ত ঘটনা আমার বন্ধুকে বললাম। সেও বলল যে আমিও ওই ফ্ল্যাটে বিশেষ কিছুর অস্তিত্ব পেয়েছি, কিন্তু ভয় পাবি বলে আমি কিছুই বলিনি। কেয়ারটেকারের মুখে শুনলাম সেই ফ্ল্যাট রেডি হবার পর থেকেই নাকি প্রায় ভাড়াটিয়ারা চলে যায় এবং বেশি দিন থাকে না। আমার বন্ধুটি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, অত্যন্ত ধার্মিক এবং ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ। পরবর্তীতে এই ঘটনাটি আমি আমার চাচাকে বলি, যিনি তাবিজ দোয়া দিয়ে থাকেন। তিনি বললেন বাড়ি অনেকদিন খালি থাকলে নাকি এই ধরনের জিনের অস্তিত্ব থাকতে পারে। পরবর্তীতে কুরআন ও মিলাদ পড়ানো হলে আর কোন সমস্যা নাই। ঘটনাটা বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু সত্য। এর কোন রিজন আমার জানা নেই। আমার সাথে যাই ঘটল তাই আমি আপনাদের জানালাম। এই ছিল ঘটনাটি, এবং এই রকম অনেক ঘটনা আমি জানি যে আপনাদেরও আছে। সেই ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান, এবং লিখে পাঠানোর ঠিকানাটি হচ্ছে ভূত এফ এম @radiofurti.fm, হুইচ ইজ bhwtfm@radioradioforti.fm। আর যারা ইমেল পাঠাতে চান তারা ইমেল করুন, লিখে ফেলুন shout আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর ডক্টর ভূত আমাদের কলাবাজার থেকে SMS করেছেন, এছাড়াও আমাদের পরাগ SMS করেছেন, থ্যাঙ্কস জানিয়েছেন আমাকে ভূত এফএম এর জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম। সাগর আমাদের SMS করেছেন ঈদগাহ চিটাগং থেকে, অনেক লিখেছেন, রাসেল ভাই কেমন আছো, কালকে আমার এক্সাম, আমার লাইফে অনেক স্টোরি আছে। আমি তো বারবার করে ইমেল অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, সুতরাং সেই ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাগুলো আপনি লিখে পাঠাতেই পারেন। রিফা লিখেছেন ভাইয়া খুব ভয় হচ্ছে, এখন তো শুরুই হয়নি, ভয়ের এখনো বাকি আছে। আর আসাদ আমাকে লিখেছেন ভাইয়া আমি খুব মনোযোগ দিয়ে ভূত এফএম শুনছি। বাহ, বেশ মনোযোগী শ্রোতা বুঝতে পারছি আপনি। আমাকে লিখেছেন চাপাই নবাবগঞ্জ থেকে রবি, এবং তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। প্রিন্স খুলনা থেকে লিখেছেন তুমি আমার SMS না পড়লে আমি ভূত হয়ে আছা ব্লা ব্লা ব্লা। আমি আসলে SMS সবারই পড়ার চেষ্টা করি, আসলে সবগুলো SMS পড়া সবসময় সম্ভব হয় না। কল্পনা আমাদের রাজশাহী থেকে লিখেছেন আমি আমার হাজবেন্ডের সঙ্গে শুনছি, খুব ভয় লাগছে। আমাকে ব্ল্যাক ঘোস্ট চিটাগং থেকে SMS করেছেন, এছাড়াও রাকিব বাঘেরহাট থেকে SMS করেছেন, তাদের গ্রামে একটা দারুণ কাহিনী আছে, ইমেল করে পাঠিয়ে দিন প্লিজ। নিপুণ উত্তরাতে, আসলে ইমেল করতে বলি এই জন্য যে আপনাদের পাঠানো ঘটনাগুলোর জন্যই কিন্তু ভূত এফএম আপনাদের কাছে এত বেশি ভালো লাগা পেয়েছে। সুতরাং আপনাদের ঘটনা ছাড়া ভূত এফএম একদিনও চলা সম্ভব না, সো আপনারা ঘটনা পাঠাবেন এটাই আমরা আশা করব এবং আপনাদেরকে অনুরোধও করব। নিপুণ আমাদের উত্তর থেকে SMS করেছেন, তিনিও একই অভিযোগ, আমি SMS পড়ি না। শৈফ মিরপুর থেকে লিখেছেন ভাইয়া খুব ভয় লাগছে। ইলেকট্রিক্যাল বয় আমাদের আতিক, তিনি লিখেছেন সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে, আই লাইক ইট ভেরি মাচ। ভাইরাস ভূত বরিশাল থেকে SMS করেছেন, অবাক সিলেট থেকে SMS করেছেন, ঈশান আমাদের ফার্মগেট থেকে SMS করেছেন, রুহুল SMS করেছেন, SMS করেছেন শাওন, SMS করেছেন আমাদেরকে পলাশ রাজশাহী থেকে, তামিম SMS করেছেন, SMS করেছেন নাইট বয় রাজু, হান্টার রিফাত বরিশাল থেকে, জিম বরিশাল থেকে, মাসুদ রানা আমাদেরকে গোলাপগঞ্জ থেকে, আমাদেরকে আবির মালিবাগ থেকে SMS করেছেন, আমাদের তেপান্তরের রাজপুত্র চট্টগ্রাম থেকে SMS করেছেন, শান্তা আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আফরিন, এছাড়াও সৈকত, দীপ্তি, ইমরান, নিলয় সহ আরো অনেকে। সো আমাদের আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলোর জন্য আমাদের এখানে রয়েছেন আমাদের বিভিন্ন জায়গা থেকে আসা গেস্ট, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা গেস্টরা এই মুহূর্তে আমার সাথে আছেন স্টুডিওতে, তাদের কাছ থেকে ঘটনা শুনবো। আমি প্রথমেই শুনবো আপনার নামটা একটু বলবেন প্লিজ।
লিটু।
লিটু, সো লিটু আপনার জীবনের ঘটনা গুলো আমি জানতে চাই। প্রথমত আপনি যে ঘটনাটা ঘটেছিল আপনার সাথে, আমি সেটা দিয়ে শুরু করতে চাই। মালয়েশিয়ার যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটা প্লিজ আমাদের একটু বলুন, তার আগে আপনার পরিচয় দিন।
আমার নাম লিটু, বেসিক্যালি আমি কম্পিউটার প্রফেশনাল, সফটওয়্যার সাথে জড়িত, ফটোগ্রাফি আমার প্যাশন বলতে পারেন। ইন এসেন্স আমি জাস্ট আমার সাথে যেই ফিলিংসটা শেয়ার মানে জাস্ট ফিল করেছি সেটা শেয়ার করার আগে আমি কিছু কথা বলি। বেসিক্যালি আসলে ভূত এই শব্দের সাথে পার্সোনালি আমি পরিচিত না, এই সেন্সে যে ভূত বলে কিছু আছে আমি বিলিভ করি না। বাট জিন এবং ইনসান কোরআন শরীফে আছে, জিন আছে, এবং হয়তো জিনের বিভিন্ন রকম রূপগুলো, বিভিন্ন রকম অস্বাভাবিক ব্যাপারগুলো আমাদের কাছে মানে ভূত বা এই জাতীয় পেতনি, এই জাতীয় অনেক রকম ফরমেশন আছে আমাদের কাছে, গল্পগুলো আসে। আর অযাচিত অনেক ঘটনাই ঘটে মানুষের লাইফে আসলে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাপারগুলো বিশ্বাস করা একটু কঠিন। তবে যদি কারো লাইফে পার্সোনালি এরকম কিছু হয়ে থাকে, হয়তো সে ফিল করতে পারবে যে হ্যাঁ হয়তো ব্যাপারগুলো পসিবল। আর যদি কারো লাইফে না হয়ে থাকে, হোপ যেটা না হোক, কারণ ব্যাড একটা এক্সপিরিয়েন্স। আর আমি আসলে এবার একটু শুরু করি আমার মালয়েশিয়া গল্পটা। আসলে তখন 2000 সাল, আমি বাংলাদেশে তখন কম্পিউটার সায়েন্সের উপরে জাস্ট কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান বিভিন্ন রকম ডিপ্লোমা কোর্স নিয়ে আসছে, অ্যাপটেক ছিল, বাট ওদের প্রাইজিং ছিল অনেক হাই, সেম প্রাইজে হয়তো বাইরে ইন্ডিয়ায় বা মালয়েশিয়ায় বা সিঙ্গাপুরে আপনি অনায়াসেই ডিপ্লোমাগুলো কমপ্লিট করতে পারতেন। তো আমার একটু কম্পিউটার পরে পার্সোনালি আমার অনেক ফ্যাসিনেশন ছিল, ওয়েব ডিজাইনিং এর উপরে একটু কাজ করতে যাচ্ছিলাম। আমার বড় ভাই ছিলেন, উনি মালয়েশিয়ার একটা ইনস্টিটিউটের লেকচারার ছিলেন, ওনার সাথে ওভার মেইলে আমি যোগাযোগ করলাম। উনি বললেন হ্যাঁ এখানে স্কোপ বেশ ভালো, সো তুমি যদি আসতে চাও আসতে পারো, তবে বেটার একানে আসে যদি তোমার মতো আরো ইন্টারেস্টে দুজন থাকে, কয়েকজন মিলে আসলে তোমাদের বোরিং লাগবে না। আমি ব্যাপারটা আমরা কয়েকজন বন্ধুর সাথে শেয়ার করলাম। ফাইনালি আমরা তিনজনে চিন্তা করলাম যে আমরা তো এক বছর একটা ডিপ্লোমা কোর্স করে আসি। তো ওখানে যাওয়ার আগে যেটা হয় নর্মালি মানুষের কৌতূহল থাকে, নতুন জায়গায় যাচ্ছি, ওখানকার এনভায়রনমেন্ট গুলো কিরকম, লিভিং স্ট্যান্ডার্ড কত হাই, আমাদের এফোর্ডের মধ্যে থাকবে কিনা, বা আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি, ওগুলো অ্যাডভান্সলি কিভাবে সলভ করতে পারি। তো ওসব আলোচনা করতে গিয়ে যেটা জানলাম আমরা, যে ওখানে আসলে এমনিতে খাবার দেওয়া সবকিছু খুবই নর্মাল বাংলাদেশের মতোই, অ্যাকোমোডেশনটা একটু ডিফিকাল্ট, এবং আগে থেকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা না করলে ওখানে গিয়ে হুট করে যে কোনো জায়গায় অ্যাকোমোডেট হওয়াটা একটু কঠিন। সো আমরা ওইটার ব্যাপারে একটু জোর দিলাম, বড় ভাইকে বললাম যিনি ওখানে আছেন লেকচারার, যে ভাইয়া কাইন্ডলি আমরা অ্যাডভান্সকে পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাদের জন্য একটা ওখানে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেন অ্যাডভান্স। উনি বললো সমস্যা নেই, আমি দেখতেছি ওখানে এরকম অনেক ইয়ে পাওয়া যায়। সো উনি আমরা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি, যথারীতি আমাদের আমাদের যখন ওরিয়েন্টেশন তার 7 দিন আগে আমরা ফ্লাই করলাম। তো একটা ব্যাপার ছিল তখন আসলে মালয়েশিয়ায় ভিসা লাগত না, পোর্ট এন্ট্রি ছিল, আপনি যদি স্পেসিফিকলি কোন রকম কাজে না যান পোর্ট এন্ট্রিতে যাওয়া যেত, ভিসা নেওয়া তো ম্যান্ডেটরি ছিল না। তো আমরা আসলে পোর্ট এন্ট্রিতে গিয়েছিলাম। তো পোর্ট এন্ট্রিতে গেলে যে জিনিসটা হয়, টুরিস্ট হিসেবে গেলে খুব অনায়াসেই এয়ারপোর্টে নামার সাথে সাথে ভিসা পাওয়া যায়, বাট যেহেতু আমরা স্টুডেন্ট হিসেবে গিয়েছিলাম, ওখানকার কলেজে একটা ক্লিয়ারেন্স বা আদার্স কিছু ফর্মালিটিস ছিল। তো ওখানে এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের কলেজ থেকে উনি বড় ভাইয়া প্লাস ওখানকার যে প্রতিনিধি ছিলেন, ওনারা এয়ারপোর্টে পৌঁছতে পৌঁছতে সমস্ত পেপার ফর্মালিটিস কমপ্লিট করতে করতে এমনিতে একটু দিলে হয়ে গেছিল। আমরা এয়ারপোর্টে অলমোস্ট 3 ঘন্টার মতো বাড়তি স্টে করেছিলাম। তারপর যখন এয়ারপোর্টে আমরা বেরোলাম, ভাইয়া বললো একটা তো প্রবলেম হয়ে গেছে, আসলে আগে আমি বলিনি আসার আগে তোমার নার্ভাস হয়ে যাবা, যার সাথে কথা বলেছিলাম উনি তো বাসাটা প্রোভাইড করতেছে না, সো নতুন বাসার জন্য আমি খোঁজ লাগিয়েছি, 5-7 দিন লাগবে, এখন তোমরা এর মধ্যে কষ্ট করে কোথাও নিজের অ্যারেঞ্জ করে রাখো, অথবা আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি তোমাদের যেভাবে সুবিধা হয়। তো ওখানে অনেক বাঙালি শ্রমিক বা লেবার আছে, অনেক বাঙালি লোকজন আছেন যারা জব টপ করেন, এবং তারা অনেক বেশি হেল্পফুল। আসলে আমরা বাংলাদেশ থেকে বুঝি না, কিন্তু বাংলাদেশি যারা বাইরে থাকেন তারা বাংলাদেশি কাউকে পেলে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যান এবং চেষ্টা করেন ওদের সাধ্যমতো সাপোর্ট দিতে। তো যেটা হয়েছে যে আমাদের আমার সাথে যে আর 2 ফ্রেন্ড ছিল, তারা চিন্তা করলো যে ওদের পরিচিত রিলেটিভস আছে ওখানে, ওদের এখানে গিয়ে 5-7 দিন স্টে করবে। আমি ভাবলাম 5-7 দিনের মামলা, আপাতত খালি খালি আবার ওই লোকজন খোঁজা খুঁজি ঝামেলাটাকে একটু কম দামে হোটেল বা যেহেতু যদি কিছুটা পাওয়া যায় 5-7 দিন জন্য থেকে গেলাম। তো কেএল হার্ট নামে মালয়েশিয়ায় একটা 25-26 তলা ভবন আছে, একসময় খুব পশ একটা হোটেল ছিল, জাঁকজমকপূর্ণ হোটেল ছিল, তখনও কেএল সেন্টার বাগুলো তৈরি হয়নি। তো কেয়ার সেন্টার এগুলো তৈরি হওয়ার পরে সব মানে মেইন সিরিজা চলে আসছে কেয়ার সেন্টার কেন্দ্রিক, আর ওইটা হয়ে গেছে ওল্ড ঢাকার মতো, এবং ওখানে একটু মানে একটু নিডি ফ্যামিলি বা স্টুডেন্ট যারা যারা খুব বেশি পরিমাণ পশ লাইফ লিড করে না বা খুব হাই মানে এক্সপেন্স এফোর্ড করতে পারে না, ওরা আসলে ওই এলাকাটা চুজ করে, কারণ একটু তুলনামূলক ওখানে কষ্ট কম। তো ওইটা ছিল একসময় হোটেল, বাট যেটা হয়েছে যেহেতু মেইন শহরটা শিফট হয়ে গেছে তো হোটেলটা আর ওইভাবে আগের মতো হোটেল বিজনেস হচ্ছে না। তো হোটেল মালিকরা চিন্তা করলো কি অনেকে থাকে পার্মানেন্টলি, অনেক শ্রমিকরা দেখা গেল 5-6 জন মিলে পার্মানেন্টলি একটা রুম নিয়ে থাকতেছে অত ওখানে কাজ করতেছে। তো ওনারা ওইটা মানে পাঁচ মিশালি টাইপ একটা ইয়ে হয়ে গেছে, হোটেলে রুমও পাওয়া যায় ইন্ডিভিজুয়াল, চাইলে মান্থলি কন্ট্রাক্টে থাকা যায়, অনেক সময় অনেকে পার্মানেন্টলি 1 বছর কন্ট্রাক্টে থাকে, ভ্যারাইটিস এরকম পিপল ওখানে থাকে। তো ওখানে ম্যাক্সিমাম বাসিন্দা যারা ছিল সব ছিল গিয়ে আফ্রিকান, ম্যাক্সিমাম ছিল আফ্রিকান নিগ্রো। তো ওখানে মানে অলমোস্ট 24 ঘন্টা গান বাজনা বা এই জিনিসপত্র চলতো, মালয়েশিয়ান কিছু লোকাল লোকজন ছিল, বাঙালি আমি কাউকে পাইনি ওখানে। তো ওখানে যাওয়ার পরে যখন ম্যানেজার সাথে কথা বলি, ম্যানেজার বলতেছে আসলে আমরা তুই ভাবে রুম ভাড়া দেয় না, মাঝে মাঝে ফ্রি হয় খালি হয় তখন ভাড়া দেয়, আর আমাদের ম্যাক্সিমাম সব কাস্টমার মোটামুটি 1-2 মাসের জন্য ওইভাবে পার্মানেন্টলি বুকিং নিয়ে নেয়, তো আপনি আসছেন এমন টাইমে আসলে আমাদের এখানে তো খালি নেই এখন, সো আনফর্চুনেটলি আমরা আপনাকে রুম প্রোভাইড করতে পারতেছি না। আমি একটু টেনশনে পড়ে গেলাম, কারণ ওখানকার যেই কষ্ট ছিল সেটা হয়তো আমার ব্যালেন্সের মধ্যে ছিল, বাট অন্যান্য যে হোটেলগুলো আছে ওগুলোর কষ্ট অনেক হাই। সো আমার পক্ষে হয়তো 5 দিন ওখানে 5 দিন একটা হোটেলে স্টে করা আর আমার 1 মাসের রেন্ট পে করা অলমোস্ট সেম থিং, যেটা আমার জন্য একটু বার্ডেন হয়ে যাবে হয়তো। তো আমি ভাবলাম যে ঠিক আছে দেখি ওখানে আশেপাশে আলাপ করে বা এই যেহেতু সস্তা আর কিছু পাওয়া যায় কিনা বা একটু কম দামের মধ্যে। তো তখন ওই নিচে একটা ওয়ান স্টপ মল ছিল, ওখানে মালয়েশিয়ান এক লোকের সাথে কথা বলতে গিয়ে উনি বলল যে একটা রুম আছে ভাই আসলে ওটা অনেকদিন ধরে ইউজ হচ্ছে না, এটা উপরে এমনিতে খালি পড়ে আছে, না আপনি যখন থাকতে চান ওটা তো ম্যানেজ করে দিতে পারি, ডিসিশনটা আপনার। তাই বললাম ডেফিনেটলি যদি রুম খালি থাকে আমি তো রুমে করতেছি, সো আমার কোনো প্রবলেম নেই। বলল চলেন বেটার আপনি তাহলে রুমে চলেন, আগে আপনি রুমের কন্ডিশন দেখেন তারপর আপনি ডিসিশন দিন আপনি থাকবেন কি থাকবেন না। তো রুমটা ছিল 16 ফ্লোর, লিফটে 16 মানে 17 তলায় ছিল, 24 তলায় বিল্ডিং ছিল এটা। তো রুমে যাওয়ার পরে নর্মালি যেটা হয় একটা অনেকদিন বদ্ধ বা আনইউজড কোন রুমে ঢুকলে একটা স্মেল পাওয়া যায়, যে স্মেলটা আসলে ঠিক কমফোর্ট দেয় না বা ভালো লাগে না। তো রুমে ঢুকার সাথে সাথে একটা অস্বস্তিকর পরিবেশ, একটা গুমোট ভাব, কেমন যেন একটা বিদ্যুতের গন্ধ ঠিক একটু খারাপই লেগেছে। তারপর যেহেতু আমার হাতে কোনো অপশন ছিল না, প্লাস অনেকদিন পরিত্যক্ত রুম সো এরকম স্মেল থাকতেই পারে। তো রুমে ঢুকে দেখলাম না রুমের সাইজ বেশ ভালোই, যে বেড আছে বেডটা অনেক মানে খুব ভালো বেড, সোফা আছে, টিভি টিভি আছে, এভরিথিং। সো ওই সেন্সে রুমে থাকাটা খুব বেশি প্রবলেম ছিল না। তো অনেকদিন আনিস থাকার কারণে রুমটা একটু নোংরা ছিল এবং দেয়ালে কিছু কিছু জায়গায় পানের পিক ফেলে যেরকম স্পট থাকে ওরকম কিছু স্পট ছিল। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে রুমে থাকা যায় সমস্যা নেই, আপনার কাইন্ডলি একটু আপনাদের যদি কেয়ারটেকার বা যেটুকু থাকে বা ক্লিনার থাকে কাইন্ডলি একটু রুমটা যদি পরিষ্কার করে দিন, কারণ এই কন্ডিশনে এই রুমে থাকার একটু আমার জন্য ডিফিকাল্ট হবে। তো ওরা বললো না এটা সমস্যা হবে না। তো যথারীতি খুব অল্প সময়ের মধ্যে ক্লিনার চলে আসলো, উনি রুম টুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেল। আর ওদের সবগুলো ওয়াল ছিল টাইলসের, সো ওই যে ওয়ালে যে স্পট গুলো ছিল ওগুলো একটু কড়া করে মোছার পরে স্পট গুলো আর নাই, একদম অলমোস্ট ফ্রেশ হয়ে গিয়েছিল। আমি জানলা খুলে দিলাম, একদম ফ্রন্ট সাইডে বারান্দা ছিল, অনেক বড় একটা বারান্দা, যখন জানলা খুললাম বাতাস আসার পরে একটু রুমটা অনেক ফ্রেশ হয়ে গেল এবং গুমোট ভাবটা চলে গেল, আই ফিল কমফোর্ট দেন। তো আমার বড় ভাইটা লিফ্ট করলো, যিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে গেছিলেন। লিফ্ট করার পর আমি জাস্ট হোটেল কর্তৃপক্ষের ফর্মালিটিস সারার পরে নিচে গেলাম, একটু হালকা জাস্ট খিদে পেয়েছে আমার, একটু স্ন্যাক্স খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ এমনিতেই বালাসে ফ্লাই করে গিয়েছি, এয়ারপোর্টে 3 জায়গা ওয়েট করেছিলাম, তারপর সব মিলে ঝিলে একটু মেন্টাল ট্রেস যাচ্ছিল, প্রেশার যাচ্ছিল, একটু টায়ার্ড লাগতেছিল। তো আমি নিশ্চয় খাওয়া দাওয়া করে আসার পরেই জাস্ট শুয়ে পড়লাম, শোয়ার সাথে সাথে অলমোস্ট আমার ঘুম চলে আসছে। তো ঘুমের ঘরে অনেক রকম মানে বিদ্যুতের স্বপ্ন দেখলাম, অনেক রকম শব্দ পেলাম, মানে অনেক কিছু। তো যেটা হয় আসলে যখন খুব বেশি টায়ার থাকলে ঘুমালে এরকম মাঝে মাঝে স্নায়বিক কিছু প্রবলেম দেখা দেয়, যেগুলো হয়তো স্বপ্নের মাধ্যমে বা তার অবচেতন মনে সেগুলো ফিল করে। সো আমার মনে হয়েছিল ঘুম থেকে ওঠার পরে হয়তো ওরকমই অনেক বেশি স্ট্রেস ছিলাম, যে কারণে শব্দ টুকু পেয়েছি বা তো সাইলেন্ট ঘুম হয়নি, ওকে আসলে নতুন জায়গায় এসেছি এরকম হতেই পারে, আমি খুব বেশি গুরুত্ব সহকারে ব্যাপারটা বিবেচনা করিনি। তো সকাল সকালে আমি বেরিয়ে গেলাম, আমাদের ওরিয়েন্টেশনের আরো 6 দিন বাকি আছে, ধরলাম ক্যাম্পাস একটু ঘুরে দেখি, প্লাস যেহেতু 1 বছর থাকা লাগবে একটু মালয়েশিয়ার বাসের রুটগুলো সম্পর্কে, ট্রেন লাইন বা কিভাবে কি কি আসে কি বিষয় একটু আশেপাশে ঘুরে দেখি, যাতে নিজের প্রয়োজনে যখন তখন যা লাগে সেগুলো কালেকশন করা যায় আর কি। তো ওই চিন্তা ভাবনা করে বের হলাম, বের হয়ে সারাদিন ঘোরাঘুরি করলাম, তারপরে ওখান থেকে বাসে উঠলাম, কেয়ার সেন্টারে গেলাম, ওখান থেকে আবার সানওয়েতে গেলাম, সানওয়েতে ঘুরে আবার রুমে ফিরে আসলাম। তো ফিরে আসতে আসতে মোটামুটি অনেক রাত হয়ে গেছে। তো ওদিন ঘোরাঘুরির কারণে একটা টায়ার্ডনেস ছিল, পাশাপাশি যেটা ছিল যে নতুন জায়গায় গিয়েছি, ঘুরেছি, একটা চার্মিং ভাব ছিল মনের মধ্যে। সো আগের দিনের মতো অত টায়ার্ডনেস ছিল না শরীরে, এবং মোটামুটি শরীরটা বেশ ফ্রেশ ছিল। আর মালয়েশিয়ার ওয়েদার আসলে খুব চমৎকার, ওখানে প্রতিদিন একবার বৃষ্টি হয় মিনিমাম দু ঘন্টার জন্য, আর স্টিডিও ওয়েদার, ওদের ওয়েদারের মধ্যে খুব বেশি আমাদের বাংলাদেশের ভেরিয়েশন নেই। এখন গরম, এখন ঠান্ডা, এখন এই, ওখানে এরকম না, অলমোস্ট সারা বছরই একরকম ওয়েদার থাকে, সারা বছর বৃষ্টি হয় ওদের, ডেলি দু ঘন্টার মতো অ্যাভারেজ। তারপর আমি রুমে ঢুকলাম, একটা শাওয়ার টাওয়ার দিয়ে আমি জাস্ট টিভিটা ছেড়ে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখতেছি। তো টিভি দেখতে দেখতে আসলে কখন যে টিভি দেখার মধ্যেই ঘুমিয়ে গিয়েছি আসলে ওইভাবে আমি নিজেও নোটিশ করিনি, এক সময় তন্দ্রার মতো চলে আসছে, জীবনে চলে আসছে। তো জীবনের একটা পর্যায়ে আমি ফিল করতেছি যে একটা কান্নার শব্দ, কেউ কাঁদতেছে। আমি জাস্ট একবার দুবার তিনবার যখন ফিলিংস একটু আমার করা হয়ে গেল, হুট করে জীবনে ভেঙে গেল, আমি উঠে বসলাম খাটের উপরে, আশেপাশে তাকিয়ে দেখতেছি নাথিং হ্যাপেন্স, এভরিথিং ইজ কোয়াইট সিম্পল অ্যাজ ইউজুয়াল। আমার মনে হলো হয়তো মেবি দিস ইজ এ হ্যালুসিনেশন অর সামথিং লাইক দ্যাট, মেন্টাল স্ট্রেস বা কিছু একটার জন্য আমি এসে ফিল করতেছি। সো আমি আবার যথারীতি শুয়ে পড়লাম, টিভি চ্যানেলটা খোলা। ও একটা জিনিস বলা হয়নি এখানে যে ওখানকার হোটেলগুলোর একটা সিস্টেম ছিল, যেহেতু ওল্ড সিটি এবং খুব কস্ট লোকজন থাকতো না, ওনারা কস্ট মিনিমাইজ করার জন্য জাস্ট রাত 12টার পরেই হোটেলের সমস্ত লাইট অফ করে দিত, শুধুমাত্র একটা ডিম লাইট অ্যালাউ ছিল, আর এমনিতে টিভি লাইট অন থাকতো। আর এমনিতে যে কমন লাইট যেগুলো ছিল আর কি, মানে আলাদা সুইচ ছিল যে ওই সুইচের মাধ্যমে করিডোরের তিনটা পরপর লাইট অথবা রুমের হয়তো চার পাঁচটা লাইটের সবগুলো অফ, শুধু ডিম লাইটের পাওয়ারটা অন থাকতো। তো রাত 12টার পরে ওরা এই সুইচটা অফ করে দিত। তো ওটা আমার জন্য খুব বেশি প্রবলেম ছিল, কারণ রুমের ডিম লাইট আছে, টিভি চলতেছে, এবং ওদের এনভায়রনমেন্টে বললাম না অনেক বেশি পিওর এনভায়রনমেন্ট, যে কারণে ঠিক রাত্রেবেলাও বারান্দা জানলা খুলে রাখলে একটা হালকা ন্যাচারাল লাইট আছে। তো ওরকম কোন অন্ধকার বা ওরকম কোন ফিলিংস ছিল না। তো যখন আমি দেখলাম না আসলে কিছুই নেই, একেবারেই সিম্পল, আমার তো মনের ভুল বা কিছু একটা। সো আমি যখন আবার শুয়ে পড়লাম টিভি দেখে দেখতে, আবার যখন তন্দ্রার মতো চলে আসলো, সেম টাইম আবারও আমি তন্দ্রার ঘরের মধ্যে আবারও কান্নার শব্দ পাচ্ছি, এবং শব্দটা এবার তীব্র হচ্ছে। আমি ওই ঝিমনের মধ্যেই শুনতেছি শুনতে শুনতেছি শব্দটা, একটা সার্টের সময় পরে এই শব্দটা ঠিক আমি আর অ্যালাউ করতে পারতেছি না, এত মারাত্মক ভাবে আমাকে পেইন করতেছে এবং এত তীব্র শব্দটা, আমি জাস্ট আবার উঠে গেছি। তো উঠে যাওয়ার পরেই আমি যখন রুমে চাঁদে তাকালাম, আই ফাউন্ড নাথিং অ্যাগেইন। তখন মনে হলো যে ফাইন, লেটস টেক এ ব্রেক, আমার একটা ব্রেক না দরকার। তো আমি বারান্দায় গেলাম, দাঁড়ালাম, একটা সিগারেট ধরালাম, একটা সিগারেট খেলাম, তারপরে আবার রুমে ব্যাক করলাম, একটু বাথরুমে ঢুকলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হয়ে টিভি ছেড়ে আবার শোয়া দিলাম। তো এরকম আসলে আমার দুবার ঘুম ভেঙেছে, আমি তো 12:30 দিয়ে শুয়েছি, অলমোস্ট তখন 3টা অ্যারাউন্ড 3 এরকম বাজে আর কি, লাস্ট টাইম যে ব্যাপারটা। এর মধ্যে দুইবার ঘুম ভেঙেছে তন্দ্রাগড়ে, বা দুইবারই আমি যখন ঘুমতে উঠেছি আই ফাউন্ড নাথিং অ্যাট অল, আমি কিছুই পাইনি। তো থার্ড টাইম যখন আবার আমি শোয়ার মধ্যে ঘুম চলে আসলো, তখন যখন আমি আবার কান্নার তীব্র আওয়াজ পাচ্ছি, তখন আমি যেটা হয়েছে, আমি আসলে ঝিমুনের আগে আমি জাস্ট মনের মধ্যে একটা ভয় আছে, একটা কৌতূহল আছে, তো আমি হেলান দিয়ে বালিশ উঁচু করে চাদর মুড়ি দিয়ে চোখ খোলা রেখে তাকাচ্ছি যে আসলে ব্যাপারটা কি ঘটে, আসলে কি হয়, বারবার এরকম কান্নার শব্দ আছে, আসলে ব্যাপারটা কি। তো আমার আসলে ওই গত দুবারের মতো তো করা ঝিমুনি আসেনি। নর্মালি যখন আমি ওইভাবে তাকিয়ে আছি, তাকানোর মধ্যেও এক সময় হালকা একটু জীবনে চলে আসছে, তখন আবার আমি কান্নার শব্দ পাচ্ছি। কান্নার শব্দ পাওয়ার পরে প্রত্যেকবার যখন উঠে যেতাম, ওইবার না উঠে আমি জাস্ট শুয়ে চোখটা খুলে দেখার চেষ্টা করতেছি আসলে ব্যাপারটা কি। এবং তখন আমি যে দেখলাম যে আমি যেখানে শুয়ে আছি যে বিছানায়, একদম কোনা কোনে সামনে টিভি, এবং আমার বিছানা ছিল পশ্চিম দিকে, টিভিটা ছিল পূর্ব দিকে, আর দক্ষিণ দিকে কোনায় টিভির উল্টা পাশে একটা ডাবল সোফা ছিল বসে টিভি দেখার জন্য। ওখানে সোফার উপর দুই পা তুলে সামন কেউ কাঁদতেছে, আমাকে ছায়া বা অবয়ব দেখতেছি, এবং আমি ডিফাইন করতে পারতেছি না পুরুষ না মহিলা বা কি, বাট আমার মনে হলো যে অনেক প্রমিনেন্ট। তো প্রথমে আমার যেটা মনে হলো যে হতে পারে হয়তো চোখের ভুল, বা হয়তো তন্দ্রার মধ্যে কিছু একটা হবে, বা দিস ইন দ্যাট, বাট আমি একটু ফলো আপ করার পরে আমি দেখতেছি যে সামথিং হ্যাপেন্ড। তো যে জিনিসটা আমার ইনস্টেন্টে মাথায় কাজ করেছিল যে আসলে যে যেটা হয় যে আমি রুমের মধ্যে একা আসলে তো এই মুহূর্তে আমি ইন্টারনালি অনেক বেশি ভয় পাচ্ছি এবং আমি বুঝতেছি না হোয়াট টু ডু, আমার কি করা উচিত। তো আমার কাছে সবচেয়ে সহজ বুদ্ধি মনে হলো ভয় ভাঙানে যে বেটার আমি টয়লেট যাই, হাত মুখ ধুয়ে আসি, মনে হয় হাত মুখ ধুয়ে আসলে তো চোখের মানে ভ্রম হতে পারে কেটে যাবে আর কি। আমি যখন টয়লেট গেলাম, টয়লেট থেকে আসার পরে দেখি না আসলো ওখানে কেউ নাই, বাট আমি ডেফিনিট যে আমি এই জিনিসটা দেখেছি এবং তখন আমি জাস্ট অনেক বেশি ইন্টারনালি কনসার্ন, আমার মোটামুটি হাত পা হিম হয়ে আছে ভয়ে, ভয় কাটাতে পারতেছি না আসলে কি করবো সেটা আমি বুঝতেছি না। তো এইবার আমি একেবারেই আর না শুয়ে আমি জাস্ট হেলান দিয়ে মানে খাটের দিকে হেলান দিয়ে বালিশ দিয়ে চাদর মধ্যে চোখ রাখে তাকিয়ে আছি। এবার অনেকক্ষণ চলে গেছে এরকম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 30 মিনিট পর আবার দেখলাম কান্নার শব্দ এবং তখন আমি স্পষ্ট দেখতেছি কারণ একটু সময় হয়ে গেছে 3:30-4টা বাজে, একটু ভোরের কিছু আলো ঢুকতেছে জানলা দিয়ে যেমন এবং তখন আমার মানে অভাবটা অনেক বেশি আমার চোখে স্পষ্ট এবং ক্লিয়ার। আমি দেখতেছি যে কার মানে কার্লি হেয়ার কোকরানো চুলের এক মহিলা দেখলাম যে ওয়ালের আমি যেদিন পছন্দ হয়েছিলাম ওয়ালে যখন দেখেছিলাম যে পানি পিকের মতো কিছু কালার কালার লাল লাল ছোপ ছোপ এবং তখন দেখতেছি ওয়ালে এরকম ধামধাম কিছু ছোপ ছোপ মতো দাগ পড়তেছে। ওই মুহূর্তে আসলে আমি কি করবো আমি মানে নিজেও বুঝতেছিলাম না আসলে, কারণ আসলে আমার কি করে নতুন জায়গা নতুন পরিবেশ একাই বুঝতেছিলাম আসলে যে আমি যদি এই মুহূর্তে সাকসেস হয়ে যাই বা কিছু একটা হয় সেটা অবশ্যই আমার জন্য খারাপ হবে, সো সামহাউ আই হ্যাভ টু সার্ভাইভ। সবচেয়ে বেস্ট ওয়ে আমার এটাই মনে হলো যে আমি হেলান দিয়ে বসে থাকি, অ্যাটলিস্ট যেটা হয় আপনি যখন ভয় পাবেন দেখবেন আমার পিছনে যে ওয়াল থাকে আপনি যদি পুরো ফ্রন্টটা কভার করতে পারেন তখন আপনার ভয়টা একটু কম লাগবে, কারণ মানুষ অলওয়েজ ভয় পায় তার ব্যাক সাইড দিয়ে, মানে সাইকোলজিক্যালি এই জিনিসটা কাজ করে আর কি। মনে হলো আমার পিছন সাথে কভার করা আমি সামনে দেখতেছি যদি কিছু একটা খারাপ ঘটেও আমি সেটা দেখতে পারবো, সো বেটার আমি জাস্ট স্টপ থাকি। ওইটা ভাবতে ভাবতে কি মনে করার জন্য হুট করে আমার বালিশের পাশে সিগারেট প্যাকেট ছিল, সিগারেট প্যাকেটে সিগারেট দেওয়ার সাথে সাথেই ওয়াবসে চলে গেল। আমি সারা রাত ঘুমাতে পারিনি, একটু পরে উঠলাম, উঠে বারান্দায় গিয়ে বসছি এবং ভোর একদম সকাল হলো, সকাল পর্যন্ত বারান্দায় বসলাম আমি। তো বারান্দায় বসে থাকার পরে আমি সকাল হওয়ার পরে আমি রুমে ঢুকলাম, ঢুকার পরে আমি নিচে আসলাম, নিচে এসে আমি যে লোক আমাকে রুমটা দিয়েছিল হোটেলের একজন কর্মচারী উনি আবার ওয়াশরুম পড়া চাকরি করে, ওনাকে ব্যাপারটা বললাম যে দিস দ্য প্রবলেম হোয়াট হ্যাপেন্স, তো উনি বললাম এরকম তো হওয়ার কথা না বা একটু উনি এড়াই দিল। তখন আমি ম্যানেজার কাছে স্ট্রেট গিয়ে বললাম ম্যানেজারকে যে এই ব্যাপার আমি এই সমস্যায় পড়ছি প্রবলেমটা কি, তো ম্যানেজার বলল আপনাকে রুম দিছে কে, আমি বললাম কেন আপনাদের হোটেলের লোক, বললো আপনাকে কালকে বুঝতে যাচ্ছে বললাম রুম খালি নাই তা আপনি ফার্স্ট দিন, তারপর উনি রুম দিলে আপনি রুম নিলেন কে, আসলে এই রুমটা একটা এক্সচেঞ্জ করছিল 3 মাস আগে, এখানে ছেলে একটা মেয়ে থাকতো ফরেনার স্টুডেন্ট ছিল, তো একটা এক্সচেঞ্জ এ মেয়েটা মারা যায় তারপর পুলিশ কেস হয়েছিল, রুমটা এক দেড় মাস এমনিতে বন্ধ ছিল, তারপর যেটা হয়েছে আমার জন্য রুমটা আবার নতুন করে ওপেন করে চালু করি, যখনই কোনো বর্ডার বা কোনো আমাদের কাস্টমার রুমটা থেকেছে তারা কোন রকম কমপ্লেন দিয়েছে আমাদেরকে এই জাতীয়, এবং তারপর আমরা আসলে আমাদের হোটেলের গুডলের জন্য হোক বা এই বদসনা এড়ানো কমানোর জন্য হোক আমরা ওই রুমটা ইউজ করা বন্ধ করে দিচ্ছি, ওই রুমটা আমরা কাউকে ভাড়া দিই না। সো আপনাকে তো তখন বলেছিলাম যে আপনি এই রুমে উঠেন না, তো আপনি রুম নাই তা আপনি কেন কোনো শুধু শুধু এই রুমে গেলেন আর কি আপনি। তো যেটা হয়েছে আসলে আমার যেটা মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা এগেন্স্টে তো বলা যায় আসলে এই ব্যাপারগুলো আমরা গল্পের বইয়ে পড়ি বা উপন্যাসে পড়ি অত নাটক সিনেমা দেখতে ভালো লাগে, রিয়েল লাইফে আসলে এই ব্যাপারগুলো বিশ্বাস করা সো ডিফিকাল্ট,
কখনো ঘটে না এরকম
কখনো ঘটেও না, সো আসলে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, বাট আসলে এর পিছনে যদি কেউ ব্যাখ্যা চায় ব্যাখ্যা দেওয়াটা আমার জন্য সো ডিফিকাল্ট বিকজ হয়তো আমার লাইফে এক্সপিরিয়েন্স না হলে হয়তো আমি
বিশ্বাস করতে না। রাইট, আসলে ব্যাপারটা হয় যে আমাদের আমি সবসময় দেখেছি যে এক্সপিরিয়েন্স গুলো যেভাবে হয় একটু কথা হচ্ছিল এই সমস্ত বিষয় নিয়ে যে যখন আমরা কোনো কিছু এক্সপিরিয়েন্স করি সবচেয়ে বেশি ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে আমরা আনএক্সপেক্টেড কিছু এক্সপিরিয়েন্স করে ফেলি, মানে যেটা আমাদের এক্সপেকটেশনের মধ্যেই নেই, মানে আমরা কোনোদিন ভাবিও না হয়তো ভয় পাবো কোনগুলো জিনিস নিয়ে মোটামুটি জানি সেইগুলো না, মানে একদম যে ব্যাপারটা নিয়ে কখনো কোনোদিন ভাবিনি সেই রকম ব্যাপারই ঘটে। এনিওয়েজ, এর মধ্যে আমাদের অনেকগুলো SMS চলে এসেছে, আমরা একটু SMS পড়ে ফেলি। সুমন হালি শহর থেকে লিখেছেন যে রাসেল ভাই, আমি কিছুদিনের মধ্যে দেশ ছেড়ে বিদেশে যাব, তো সেইখানে কি ভূত FM শোনার কোন সিস্টেম আছে কিনা? আমি ডেফিনেটলি আপনাকে আমি জানাবো। সেটা হচ্ছে যে আপনি জাস্ট আপনি আমার যেটা মনে হয় খুব দ্রুতই আমরা এই সমস্যার সমাধান করে ফেলব। আর মেঘলা আমাকে লিখেছেন যে ভাইয়া কেমন আছো, একা একা ভূত FM শুনছি, অনেক ভয় লাগছে তবে অনেক এনজয় করছি, এটা আমার ফার্স্ট SMS, প্লিজ পড়বেন। আমি পড়ে ফেললাম। দীপ সাতক্রিয়া থেকে লিখেছেন যে ভাঙা পানি SMS, ভাঙা পানি শুনছেন এবং SMS না পড়লে কষ্ট পাবেন, এমনিতেই পায়ের কষ্টে আছেন, সুতরাং আর মনে কষ্ট দিলাম না, SMS টা পড়ে ফেললাম। আরমান আমাকে লিখেছেন প্লিজ রিড মাই SMS, এবং তিনি বলছেন আই হ্যাভ লটস অফ স্টোরিজ। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে আপনি আপনার স্টোরিগুলো আমাদেরকে পাঠান ইমেইলের মাধ্যমে, এবং আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে ভূত FM রেডিও ফুর্তি ডট FM। অদিতি রয় বর্মন আমাকে সিলেট থেকে SMS করেছেন, ভাইয়া আজকে আমার বার্থডে। ওকে, তাই নাকি? আজকে আপনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই আমার মনে হয় যে আগামী দিনগুলো আপনার জীবনে অনেক সুন্দর হয়ে আসবে। আমাকে শাহনাজ সেলিম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন যে খুবই ভালো লাগছে, আমরা খুবই এনজয় করছি, এবং তিনি কাশেম, মারুফ, মুসা, নজরুল, তরিকুল, আমিন সবাই মিলে শুনছেন। খুলনার ভূত লিখেছেন আজকে সাউন্ডটা অসম হয়েছে, থ্যাংকস মাসুমকে, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের প্রশংসা করেছেন এই জন্য। আয়েশা মিরপুর থেকে লিখেছেন ভূত FM শুনে হসপিটালের ডিউটিতে বেশ ভয় লাগছে। রাজীব লিখেছেন যে রাসেল ভাই, আমি ফার্স্ট পর্ব থেকে শুনছি, মানে প্রথম এপিসোড থেকে তিনি এখন আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি বলছেন আমার SMS না, আমার SMS পড়া হয় না, সো আর SMS করবো না, শুনবো না। এরকম ভাবে যদি আপনি খেপে যান বা রাগ করেন তাহলে আমরা খুব বিপদে পড়ি, সবসময় সব SMS পড়া আসলে সম্ভব হয় না। ভীতু রাখি আমাকে লিখেছেন মাই গড, ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তানি আমাকে লিখেছেন ফ্রম IHT মহাখালী থেকে, আমি রেডিওলজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এবং তিনি বলছেন তানিয়াম, এবং তিনি বলছেন যে BSc স্টুডেন্ট তানভীর, যে নাকি জিন, তাকে তিনি অনেক পছন্দ করেন। অল রাইট। আমাকে তুসিন SMS করেছেন নাটোর থেকে, ভাইয়া প্লিজ SMS টা পড়েন, আমি আপনার SMS টা পড়ে ফেলেছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন মনিকা বংশাল থেকে, এছাড়াও আমাকে SMS করেছেন ডিমন, আদনান, সমীক, অনিক সহ আরো অনেকে, সাব্বির আমাকে SMS করেছেন, এছাড়াও আমাকে SMS করেছেন উইয়ার্ড অনন্যা, SMS করেছেন আমাকে চকোবয়, SMS করেছেন ইতিজা, SMS করেছেন আমরানুল স্বর্ণা, তারপরে SMS করেছেন তামান্না, নাইমা SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন ফুর্তিভূত, অদিতি চট্টগ্রাম থেকে SMS করেছেন, এছাড়াও ব্ল্যাক স্টোন গোপীবাগ থেকে SMS করেছেন, সিয়াম আমাদের SMS করেছেন, SMS করেছেন সামিরুল, ইমরান, অনু, চিলি সহ আরো অনেকে, অসমাপ্ত ভূত টু সহ আরো অনেকে আমাদের SMS করেছেন। যারা SMS করতে পারছেন না তাদেরকে নিয়মটি আরো একবার জানিয়ে দিচ্ছি, লিখে ফেলুন আপনার মোবাইলে মেসেজ অপশন জানেন, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আরেকটা ইমেল আমি একটু পড়ে ফেলি। আকাশ আমাকে উত্তর বাড্ডা থেকে এই SMS টি পাঠিয়েছেন, এবং আচ্ছা আমি যে SMS টি পড়তে চাই সেটা আমাকে পাঠিয়েছেন রিমা ফ্রম খুলনা, তিনি বলছেন আই রিড ইন KHL গভর্নমেন্ট গার্লস কলেজ, এবং তিনি ইন্টার সেকেন্ড ইয়ারে সায়েন্স গ্রুপে রয়েছেন, তিনি বলছেন যে আই উইল সো হ্যাপি ইফ ইউ কাইন্ডলি রিড দিস ইমেল বিকজ আই অ্যান্ড অল অফ মাই ফ্রেন্ডস সেন্ড ইউ সো মেনি SMSs but you never read a single of them. So this email is our last stone. We are biggest fan of Bhoot FM. এবং তিনি আমাদেরকে খুলনা থেকে SMS টি পড়তে অনুরোধ করেছেন, আমি পড়ে ফেললাম, ইমেলটি পড়তে অনুরোধ করেছেন, আমি পড়ে ফেললাম। আমাকে আরো একজন আমাকে এখানে SMS পাঠিয়েছেন, তার নাম হচ্ছে সোপান, এবং সোপান লিখেছেন যে আমি স্টুডিওতে আসতে পারবো না কারণ সামনে এক্সাম এবং আমি ক্যান্টনমেন্টে থাকি, সো তার একটু প্রবলেম, তিনি আসতে পারবেন না। তিনি বলছেন হাই ভাইয়া, আমি সোপান, আমি BAF শাহিন কলেজ ঢাকা বিজনেস স্টাডিজ এর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি আজকে আপনাদের যে ঘটনাটা শেয়ার করছি তা একেবারে রিসেন্ট ঘটনা, এটা ঘটেছে গত রাতে। মানে যেদিন তিনি ইমেলটি করেছেন, এবং ইমেলটি আমি যতদূর জানি যে ইমেলটি তিনি করেছেন লাস্ট স্যাটারডেতে, অর্থাৎ ঠিক 7 দিন আগে। তিনি লিখেছেন যে আমার ভাইয়া বাংলাদেশি একটা প্রাইভেট এয়ারলাইন্সের কেবিন ক্রু, তাদের এখন হজ ফ্লাইট চলছে। হজ ফ্লাইটের কারণে তাদের প্রত্যেক দিন 3-4 ফ্লাইট যা ফ্লাইট থাকে যা জেদ্দা যায় এবং হাজিদের নিয়ে যায় তারা, এবং আসার সময় একেবারেই খালি আসে, তখন তারা ক্রুরা ছাড়া আর কেউ থাকে না। লাস্ট ডে তাদের হজ ফ্লাইট ছিল একটা বোয়িং, এবং সেটা ছিল 275 অর্থাৎ 275 সিটের, যার সবকটা সিটি প্যাসেঞ্জার ছিল। বাট আসার সময় তারা 6 কেবিন ক্রু আর 2 পাইলট সহ টোটাল 8 ছাড়া আর কেউ ছিল না। যেহেতু অনেক বড় বিমান, প্যাসেঞ্জার একজনও ছিল না, তারা 6 কেবিন ক্রু ঘুমাচ্ছিল এবং প্লেনের একেবারে সামনের দিকে ছিল তারা। প্লেন কিছুদূর পরপর হালকা লাইট অন করা হচ্ছিল যাতে জাস্ট প্লেনের মাঝের রোটা দেখা যায়, এবং আপনারা যারা প্লেনে আসা যাওয়া করেছেন তারা হয়তো জানেন যে প্লেনের প্রত্যেকটা সিটের সাথে একটা বেল দেওয়া থাকে, যেটাতে প্যাসেঞ্জারদের কোনো প্রবলেম হলে ক্রুদের ওই বেল প্রেস করে ডাকতে পারে। গত রাতে হঠাৎ রাত 3টার দিকে একটু পর বেল বেজে উঠল, তারপর একেবারে 2-3 বাজার পর একসাথে অনেকক্ষণ বাজতে লাগল, অলমোস্ট 10-12 অর্থাৎ 10-12 বাজল। ভাইয়ারা 6 ক্রুই প্লেনের একেবারে সামনে ঘুমিয়েছিল, যেহেতু কোনো প্যাসেঞ্জার নেই তাদের কোনো কাজও নেই, কিন্তু তখন তারা সবাই বেলের আওয়াজ শুনে উঠে গেল এবং ভাইয়াদের একজন সিনিয়র ক্রু ভাইয়াকে বলল, দেখো তো একেবারে লাস্ট রোতে কে বেল দিচ্ছে। বেল বাজলে তারা বুঝতে পারে কোন সিট থেকে প্রেস করা হচ্ছে, সুতরাং ভাইয়া সাথে সাথে গেল দেখার জন্য। প্লেনের মিডিলে আসতেই ভাইয়ার মাথায় আসলো, আমরা তো হজ ফ্লাইটের রিটার্ন ফ্লাইটে, এই ফ্লাইটে তো আমরা ছাড়া কেউ নেই, তাহলে কে মানে ডাকছে বেল দিয়ে, এবং যেহেতু প্লেনে কেউই নেই। তখন ভাইয়ার একটু ভয় লাগলো, তারপর আবার চলে আসলো সামনে। সামনে তখন বাকি 5 আবার ঘুমিয়ে পড়ছিল, তাদেরকে ওঠার পর ভাইয়া বলছিল যে সবার মাথায় আসলো যে তাদের এই ফ্লাইটে কেউ নেই, তাহলে কে বাজালো। তারা একটু ভয় পেল, কিন্তু তারা সবাই ট্রাই করছিল নিজেদের বুঝাতে যে তারা সবাই হয়তো ভুল শুনছে, এটা তাদের অভ্যাস তাই মনে হচ্ছে, কিন্তু সবাই একসাথে কেন। তাদের সবকিছুর অবসান হলো কিছুক্ষণ পরেই, আবার যখন বেলটা বাজল, ভাইয়ার কাছ থেকে শুনলেন, মাঝে মাঝে টেকনিক্যাল ভাইয়া শুনলেন, আচ্ছা ভাইয়ার কাছ থেকে শুনলাম যে মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেম হলে বেল বাজতেও পারে, বাট যেভাবে বেল বাজছিল এটা কোনো মানুষই করছিল আর অন্য কিছু করছিল, আর যাই হোক ওটা যে টেকনিক্যাল প্রবলেম ছিল না এটা বোঝা যাচ্ছিল। তারা প্ল্যান করল ওই যে তারা পেছনে যাবে এবং কি হচ্ছে দেখার জন্য দরকার নেই, আচ্ছা পেছনে যাবে না এবং কি হচ্ছে দেখার দরকার নেই, প্লেন ল্যান্ড করলে গ্রাউন্ড ক্রুদের ইনফর্ম করবে। কিন্তু এরকম আবার হল এবং আবার হল, থার্ড টাইমে তারা পাইলটদের ইনফর্ম করল, পাইলটরা তাদের পুরো প্লেনের সব লাইট অন করে দিতে বলল, যদিও পাইলটরা একটু ফান হিসেবে নিয়েছিল ব্যাপারটা, কজ তারা ছিল আইরিশ পাইলট অর্থাৎ ফরেনার, সো তাদের কাছে ব্যাপারটা প্যারানর্মাল মনে হয়েছিল, তারা সবগুলো লাইট জ্বালিয়ে দিতে বলেছিল এবং লাইট জ্বালিয়ে দেওয়ার পরে তারপর আর কোনো সমস্যা হয়নি এবং বাকিটা সময় তারা ঠিক মতোই দেশে পৌঁছাতে পেরেছিল এবং তারা ল্যান্ড করতে পেরেছিল একদম নিরাপদেই। সো এই ছিল ঘটনা, এবং ঘটনাটা কতটুকু অস্বাভাবিক আমি জানি না, খুব প্যারানর্মাল ব্যাপার কিনা আমি জানি না, ভৌতিক তো অবশ্যই না, কিন্তু মাঝে মাঝে এরকম খুব ছোটখাটো জিনিস আমাদের, আমি যে জন্য ঘটনাটা পড়লাম যে খুব ছোটখাটো জিনিস আমাদের চোখ এড়িয়ে যায়, আমরা ঠিক খেয়াল করি না, বাট এরকম ধরনের ঘটনা অহরহই কিন্তু আমাদের চারপাশে সবসময় ঘটছে। সো সেরকম ঘটনা নিয়ে আবারও ফিরে আসছি একটু পরে, আপাতত ছোট একটা ব্রেক নেব, স্ট্রেট ইন্টু রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা এস এম এস পাঠাতে চান তাদেরকে এস এম এস পাঠানোর নিয়মটি বলি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফিরে আসছি একটু পরেই।
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, যদি চাও দাঁড়িয়ে দাও স্বচ্ছ জল গর্বর্ণহীন রংধনু চাইলে তুমি হইতে পারো স্বপ্নের রঙিন জাল যদি নাও বা থাকে স্বপ্ন অপূর্ণ চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে পারো চাঁদের কারাগার ঝরাতে পারো তপ্ত সূর্য হতে যদি চাও তুমি গুনতে পারো অগণিত তারা মুছে দিতে পারো তুমি রাতের অন্ধকার চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে
পৃথিবীর যত প্রেম ঘৃণা রাগ অনুরাগ সৌহার্দ এক সেকেন্ডের মুচকি হাসিতেই বিখ্যাত লিওনার্দো
এই বাংলার যত গল্প ছড়া কবিতা গান এক সেকেন্ডেই উচ্চারিত বাংলা চাই স্লোগান
এক জীবনের যত স্মৃতি সুখ স্বপ্ন জলে ভাসা এক সেকেন্ডের এক কথাতেই পূর্ণ হয় শত আশা
সেকেন্ডেই ঘটে যায় কত কিছু আর তাই গ্রামীফোন নিয়ে এলো নতুন প্যাকেজ স্পন্দন যাতে আছে এক সেকেন্ড প্লাস স্পন্দন প্যাকেজে মাইগ্রেট করতে এসপি লিখে SMS করুন 4444 নম্বরে বিস্তারিত পত্রিকায় কাছে থাকুন গ্রামীফোন
বলতো টেবিলে জগ দুটো ভরেছে ফ্রিজের পানির বোতল গুলো সব কটা বালতি ভরে রেখেছিস তো শুনুন এবার ট্যাপে পানি আছে কিনে দেখ আর রিজার্ভ ট্যাঙ্কিটাও একবার চেক করিস যাক এবার রুচি ঝাল চানাচুরের প্যাকটা খুলে নিয়ে আয়
খাওয়ার আগে প্রস্তুতি নিন রুচি ঝাল চানাচুর ঝালেই জাদু একটি স্কোয়ার পণ্য
88.0 FM
তো প্রেম ঘৃণা রাগ অনুরাগ সৌহার্দ এক সেকেন্ডের মুচকি হাসিতেই বিখ্যাত লিওনার্দো।
এই বাংলার যত গল্প ছড়া কবিতা গান এক সেকেন্ডেই উচ্চারিত বাংলা চাই স্লোগান।
এক জীবনের যত স্মৃতি সুখ স্বপ্ন জলে ভাসা এক সেকেন্ডের এক কথাতেই পূর্ণ হয় শত আশা।
সেকেন্ডেই ঘটে যায় কত কিছু আর তাই গ্রামীণফোন নিয়ে এলো নতুন প্যাকেজ স্পন্দন, যাতে আছে এক সেকেন্ড পালস। স্পন্দন প্যাকেজে মাইগ্রেট করতে এসপি লিখে SMS করুন 4444 নম্বরে, বিস্তারিত পত্রিকায়। কাছে থাকুন গ্রামীণফোন।
Don't stop the footbeat. Don't stop the footbeat.
Radio Footy 88.0 FM.
দ্যাটস রাইট, শুনছেন সবসময়ের রেডিও ফুড ফিয়ার, চলছে ফুড সেশন। সাথে আছি রাসেল এবং একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি আমরা, পাচ্ছি আপনাদের অসংখ্য SMS। থ্যাংকস আপনাদেরকে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য, এবং কষ্ট করে যারা SMS পাচ্ছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি এখন খাওয়ার ভূত আমাকে SMS করেছেন আমাকে বৃষ্টি, এবং SMS পড়তে বলেছেন অনির্বাণ আমাকে SMS করেছেন ভূত FM অনেক ইন্টারেস্টিং শো সেটা তিনি বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি আমাদের মোহাম্মদপুর থেকে SMS করেছেন আমাদেরকে, কি শান্ত আমাদের মিজান, শান্ত মিজান আমাদের সিলেট থেকে SMS করেছেন, হাফসা আমাদের SMS করেছেন, এসএমএস করেছেন তারিক, এসএমএস করেছেন রেহান চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, মানিক আমাদের এসএমএস করেছেন সারোয়ার রাজশাহী থেকে এসএমএস করেছেন, ওয়াহিদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন নাদিম, সাদ্দাম মাহমুদ উত্তরা থেকে এসএমএস করেছেন, কিং অফ ভূত পেতনি অ্যান্ড পেতনি আমাদের এসএমএস করেছেন, এছাড়া দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন মিম্মা ফ্রম চিটাগং এবং লিখেছে যে হ্যালো এভরিওয়ান এবং আই এম হ্যাভিং সো মাচ ফান বাট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ সো গুড অ্যান্ড ইম্প্রেসিভ সো আচ্ছা এবং তিনি এস এম এসটা পড়তে বলছেন, রাহমানি আমাকে এস এম এস করেছেন বলছেন যে আমি কি পুরনো হয়ে গেলাম নাকি, না ভাই পুরনো হননি একদমই, কেউই পুরনো হননি, বাট সবসময় ওই যে আমার হাতে সবকিছু থাকে না আর কি, এস এম এসটা ওই অনেক সময় টেকনিক্যাল কারণে সবগুলো এস এম এস পড়া যায় না। নয়ন আমাকে এস এম এস করেছেন যশোর থেকে যে রাসেল ভাই আমি ভূত এফ এম এর একজন নিয়মিত লিসনার, আমি আপনাকে গত সপ্তাহে একটা ইমেল করেছি কিন্তু আপনি পড়েননি, কষ্ট পেয়েছি, যখন কোন ইমেল পড়া হবে না আপনার আপনার ইমেলটা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি সেটা পড়া হবে, তো যখন কোন ইমেল পড়া হবে না তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই গল্পটি আবারও না পাঠিয়ে অন্য একটা ঘটনা বা অন্য একটা ঘটনা পাঠাতে হবে, বুঝতেই হবে যে ওই গল্পটি বা ওই ঘটনাটি ঠিক অতখানি ভালো হয়নি যেটা আমরা পড়তে পারি, সো আপনি সেকেন্ড আরেকটা স্টোরি আমাদের পাঠিয়ে দিন, দেখবেন যে আমরা পড়ে ফেলেছি। সোহাগ আমাদের মিরপুর থেকে লিখেছেন যে তার কিছু এক্সপিরিয়েন্স আছে তিনি শেয়ার করতে চান, কিন্তু কিভাবে শেয়ার করবেন একটু ডিটেল জানাতে, আমি বারবারই সেটা বলছি অবশ্য, আবারও বলতে আমার আপত্তি নেই, আপনি পাঠিয়ে দেন ভূত এফ এম @ রেডিও ফুর্তি ডট এফ এম এর ইমেল অ্যাড্রেস, আর স্পেলিংটা হচ্ছে BHOOTFM@radioforti.fm। আমাকে প্যারানর্মাল আরিফিন এস এম এস করেছেন ধানমন্ডি থেকে, লিখেছেন ভূত এফ এম অসম, থ্যাংক ইউ সো মাচ। নিলয় ধানমন্ডি থেকে এস এম এস করেছেন, ভাই আমি একা বাসায় শুয়ে শুয়ে ভূত এফ এম শুনছি, ভয় লাগছে বাট অনেক মজাও লাগছে, থ্যাংক ইউ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য, এক একা বাসায় আছেন তারপরেও যে আমাদের সঙ্গে আছেন এই জন্য মানে আপনি মানে আপনি অনেক ব্রেভ এটা বোঝা যাচ্ছে আর কি। এনিওয়েজ আমাদের আরো একজন লিসনার রয়েছেন এবং তিনি আজকে অবশ্য আমাদের গেস্ট এবং তার কাছ থেকে আমরা একটু ঘটনা শুনবো, আর তিনি কষ্ট করে তিনি আমাদের ঠিক ঢাকার আজকে গেস্ট নন, তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন, আপনি একটু বলবেন আপনার নামটা।
হ্যালো লিসেনার্স, আমি মুশফিকুর রহমান প্রীতম গৌরীপুর ময়মনসিংহ থেকে এসেছি।
ওকে, সো গৌরীপুর ময়মনসিংহ থেকে অনেক কষ্ট করে এসেছেন শুধুমাত্র ঘটনাটা বলার জন্য, রাইট? তো আপনার যে ঘটনা সেটা আমি জানি, অনেক মানে যারা এখনো জানেন না তারাও জানবেন, তো ঘটনাটা এরকম যে আপনার সাথে বেশ কিছু উইয়ার্ড ঘটনা আপনার ফ্যামিলির সাথে ঘটেছে, ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা যে কুফরি টুফরি করা বলে সেই ধরনের জিনিসপত্র, রাইট? সো আপনার আপনার বাসায় মাছ নিয়ে একটা ঘটনা আছে, ঠিক?
ঠিক,
সো আমরা সেই ঘটনাটা দিয়ে শুরু করি।
ঘটনাটা আজ থেকে প্রায় 5-6 মাস আগে।
আচ্ছা,
তো আমার বাবা নেই, আমি আর আমার মা। তো
এটা গৌরীপুরের ঘটনা?
হ্যাঁ, গৌরীপুরের ঘটনা। তো আমাদের গ্রামের বাড়িতে অনেক জমি জমা আছে, তো একটা ব্যাপার নিয়ে আমার চাচাদের সাথে আমাদের একটু প্রবলেম হয়। প্রবলেম হবার পর যেদিন জমি সংক্রান্ত প্রবলেমটা হয় তার এক সপ্তাহ পরে মা যখন ফজরের আজানের সময় বাথরুম করতে ওঠেন তখন দেখতে পান আমাদের বারান্দায় একটা মাছ। মাছটাকে দেখলে মানে মনে হবে যে মাছটার গায়ে তেল মাখানো, ঠিক আছে? তো মা এই মাছটাকে দেখে চিন্তা করতেছে যে মাছটা কোথেকে আসলো, কারণ আমাদের বাসার আশেপাশে কোনো পুকুর নেই অথবা এমন কোনো বদ্ধ জায়গা নেই যেখান থেকে মানে মাছটা উঠে আসতে পারে, অথবা সেদিন বৃষ্টির দিনও ছিল না, সে সময় প্রচন্ড গরম ছিল। তো মা চিন্তা করতেছে আচ্ছা কোনো ছোট ছেলে মেয়ে হয়তো বা দুষ্টমি করে এটা রেখে গেছে, তো মা সেটাকে ততটা পাত্তা না দিয়ে বাথরুম টুথুম করে সবাই শুয়ে পড়ছে। তো সকালবেলায় মা যখন ব্রেকফাস্ট রেডি করতে যায়, মা চুলাতে কাজ করতেছিল, তখন তিনি হঠাৎ করে পিছন থেকে শুনতে পেলেন যে কিছু একটা লাফাচ্ছে পলিথিনের উপরে। তো মা পিছন ফিরে দেখলেন সেই ফজরের নামাজ আজানের সময় যে মাছটি দেখেছেন সেই মাছটি। তো মা চিন্তা করলেন হয়তো বা ওই মাছটা এখানে চলে আসছে, আচ্ছা সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওয়ার্ড হচ্ছে আমাদের রাতের বেলা আমাদের রান্নাঘরের যে দরজাটা আছে সেটা হচ্ছে লোহার একটা দরজা, সেই দরজাটা বন্ধ করা থাকে। তো যেহেতু বন্ধ করা থাকে সেহেতু মাছটা আসা কোনো ভাবে সম্ভব না। তারপর মা সেটাকে মানে পাত্তা দেয়নি, কারণ আমার মা মোটামুটি বলতে গেলে একজন সাহসী মহিলা। তো আমাকে মা তখন কিছু জানায়নি। আমি ঘটনা জানতে পারি আরো দুই থেকে তিন দিন পর। তো সেদিন জোহর নামাজের পর মা যখন নামাজ পড়ছিলেন, তখন মা দেখতে পেলেন, মা যেখানে নামাজ পড়ছেন সেখান থেকে প্রায় 8-10 feet দূরে মাছটা লাফাচ্ছে। তো একটা ফ্লোরের উপর যদি একটা মাছ ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্বভাবতই মাছটা মানে চলতে ফিরতে পারবে না, কারণ তার গা টা শুকিয়ে যাবে। তো আগেই বলেছি যে মাছটার গায়ে দেখে মনে ছিল যে মাছটার গায়ে তেল দেওয়া, এরকম তেল তেলে ধরলে পিছলে যাবে এরকম কিছু একটা। তো মা তখনও কিছু মনে করেনি। তারপর মা আবার আসরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ার পর তখন মাছটা টোটালি ডিসঅ্যাপিয়ার, মা দেখতে পায় না। কিন্তু মাগরিবের নামাজ পড়ে মা যখন খাটে উঠে তসবি পড়তেছিল, তখন মা হঠাৎ করে টের পেলেন যে মার ঠিক নিচে, খাটের নিচে মার সোজাসুজি মাছটা বসে আছে। তো মা চিন্তা করলেন যে হয়তো বা ফ্রিজে অথবা টি টেবিলের নিচে চলে গিয়েছিল, এটা আবার বের হয়ে এসেছে। তো মা তখনও কিছু ওয়ার্ড কিছু চিন্তা করে নাই। মা যখন ওয়ার্ড ওভার হচ্ছে, মা যখন এক রুম থেকে আরেক রুমে যাচ্ছিল তখন মাছটাও অনেকটা মার পিছন পিছন যাওয়ার চেষ্টা করছিল। তো মা আমাকে দুই থেকে তিন দিন পর জানালো যে প্রীতম দেখ ঘরে একটা মাছ। আমি বললাম মাছ মাছ কি করতে আসবে? তো মা বললো না, এটা আমি দুই থেকে তিন দিন ধরে দেখতেছি ঘরের ভিতর মাছ, তো এটা কোন একটা কি কি জন্য হতে পারে? বলে যে হয়তো বা ঘরে আসছে, এখন দুই থেকে তিন দিনের তো মারা যাওয়ার কথা। বলতেছে যে হ্যাঁ আমি সেটা চিন্তা করতেছি। আমি বলতেছি তাহলে এক কাজ করো, মাছটা যদি এরপর দেখতে পাও তাহলে একটা ছোট বালতির মধ্যে হাত দিয়ে ধরে নিয়ে বালতির মধ্যে রেখে দিবা। তো মা এই কথা শুনে আমি কলেজে চলে গেছি। কলেজ থেকে আসার পর দেখছি যে মা শুয়ে আছে। তো জিজ্ঞেস করলাম মা শুয়ে আছে কেন? মা বলতেছে আমার প্রচন্ড মাথায় পেন হইতেছে। আমি জিজ্ঞেস করলাম হঠাৎ করে মাথায় পেন হইতেছে, কোনো কারণ আছে? বলতেছে আমি মাছটাকে হাত দিয়ে ধরে ওই যে দেখ এখানে একটা বালতি আছে, বালতির মধ্যে রেখে দিছি পানি দিয়ে, তো এরপর থেকে মাথায় প্রচন্ড পেন হইতেছে। বলতেছে যে আচ্ছা মাথায় পেন হচ্ছে, আচ্ছা দেখে আসি। তো আমি যখন বারান্দায় গিয়ে বালতিতে উকি দিলাম তখন দেখলাম মাছটা সেখানে নেই। তো মাকে বললাম কোথায় মাছ, মাছ তো এখানে নেই। মা বললো যে মাছ এখানে নেই, আমি তো নিজের হাতে মাছটাকে রাখছি আর মাথা হাত দিয়ে ধরছি দেখে আমার মাথায় প্রচন্ড পেইন হইতেছে। বলতেছে আচ্ছা ঠিক আছে, হয়তো বা তোমার এটা মনের ভুল হতে পারে। মা বলতেছে মনের ভুল হবে, আমি হাত দিয়ে ধরছি সেটাও তো মনের ভুল না, আমার মাথার পেইন হইতেছে মাছটাকে হাত দিয়ে ধরার পর থেকে, সেটাও কি মনের ভুল? তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তো এটাকে এটা নিয়ে পরে আলোচনা করবো। তো সেটা বলে আমি তখনকার মতো ঘর থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর মাগরিবের নামাজ পড়ে যখন আমি ঘরে আসি তখন দেখতে পাই যে মাছটা আমার আমার যে রুমটা আছে সেই রুমের দরজার সামনে বসে আছে। তো মা এই মাছটা সোজাসুজি আমার খাটের উপর বসে মাছটার দিকে তাকিয়ে আছে। তো মাছটার চোখগুলো দেখলে মনে হতো যে মাছটা কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, মানে মনে হতো যে মাছটা আমাদেরকে দেখছে। তো আমি মাকে বললাম মা এটা তো হয়তো বা কোনো সমস্যা হতে পারে, তাহলে আমি খালামণিকে জানাই। তো মা আমার খালামণিকে জানায়। জানানোর পরে মা বলতেছে আপনাদের ঘরে এক সপ্তাহ ধরে এই ঘটনা, আপনারা এটা নিয়ে কোনো স্টেপ গ্রহণ করেন নাই, এটা তো উইয়ার্ড একটা ব্যাপার, আপনারা কি এখনো কিছু মনে করতেছেন না? তো মা বলতেছে না আমি তো তেমন কিছু মনে করতেছি না। তো খালামণি বলতেছে মাছটাকে এখনই ঘর থেকে বের করেন আর ঘটনাটা বাবাকে জানান, মানে আমার যে নানা আছে তিনি, আমার নানা আবার এইসব প্যারানর্মাল ঘটনাগুলো মানে একটু হ্যান্ডেল করতে পারতেন। ইভেন এখনো তিনি বেঁচে আছেন, তার বয়স 106-107 কাছাকাছি। তো নানাকে ফোন করে জানানো হলো, নানা বললো যে হয়তো বা এটা মাছ না, এটা অন্য কিছু। তো মজার ব্যাপার হইতেছে যে এই যে মাছটা, এই মাছটা হচ্ছে আসলে একটা জিন। তো আমাদের এই জমি সংক্রান্ত ব্যাপারে আমার এক বড় চাচা আমাদেরকে হেল্প করছিল। তো বড় চাচার বাড়িতেও এই সেম একই ঘটনা দেখা যাচ্ছিল যে একটা মাছটা পুকুরের পাশে একটা গাছ আছে, এই গাছটার গোড়ায় এসে উঠে বসে থাকে। তো মাছটাকে যদি পানিতে ফেলে দেওয়া হয় কিছুক্ষণ পর দেখা যায় মাছটা আবার এই পুকুরের গোড়াতেই বসে আছে। তো সেটা একটা অজপাড়া গাছ, এখানে এসব মানে কবিরাজি টবিরাজি যেসব যা বলা হয় আর কি ব্ল্যাক ম্যাজিক, এগুলো প্রচলন খুব বেশি। তো মাছটা গাছের গোড়ায় যেহেতু বসে আছে, মোরগ মুরগিরা মাছ খায়, সেটা সবাই জানি আমরা, বিড়াল মাছ খায়, কিন্তু বিড়াল মোরগ মুরগি এগুলো মাছটার পাশ দিক ঘুরছে কিন্তু ঠোকর দিতেও সাহস পাচ্ছে না, বা ঠোকর দিচ্ছে না, আমরা যেটাকে বলবো ঠোকর দিচ্ছে না। তো আমার ভাই জ্যাঠাতো ভাই ফোন করে বলল যে এরকম এরকম ঘটনা আমাদের বাড়িতে, তো একই ঘটনা। তো নানা বললেন যে, নানাকে ফোন করার পর নানা বললেন যে আসলে এটা হচ্ছে একটা জিন, একটা হচ্ছে ফিমেল জিন, একটা হচ্ছে মেল জিন। তো আমাদের বাসায় যেটা আছে এটা হচ্ছে ফিমেল জিন, আর আমাদের জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে ফিমেল জিন। তো এই মাছটাকে যদি কেউ, মানে আমাদের ঘরের দুজন থেকে একজন যদি কেউ ক্ষতি করে, তাহলে এই মাছটা তো মরেই যাবে, বা জিন আমরা যেটাই বলবো এটা তো মরেই যাবে, কিন্তু আমাদের বাড়িতে যেটা আছে সে মেল জিনটা আমাদের উপরে এসে অ্যাটাক করবে। তো আমাদের নানার কথা শুনে নানা বললো যে এখনই মাছটাকে ঘর থেকে বের করো, বের করে কোন একটা কিছুতে চাপা দিয়ে রাখো, আমি দুই ঘন্টা পর তোমাদের জানাচ্ছি, বা কিছুক্ষণ পর তোমাদের জানাচ্ছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। মাছটাকে আমরা ঘর থেকে বের করে, মানে একটা বেলচা যেটাকে বলে ময়লা ফেলার জন্য যেটা ব্যবহৃত হয়, সেটা দিয়ে মাছটাকে ধরে বাহিরে নিয়ে একটা খাঁচা দিয়ে চাপা দিয়ে রাখলাম। তো সেদিন আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। নানা প্রায় ঘন্টা দুয়েক পরে ফোন করে আমাদের জানালেন যে আচ্ছা মাছটাকে এখন তোমরা কোনো ক্ষতি করো না, আমি মাছটার যে পাওয়ারটা আছে এটাকে নষ্ট করে দিছি, তো তোমরা এই মাছটাকে এখন একটা পুকুরে ছেড়ে দিয়ে আসো, কিন্তু মাছটাকে হাত দিয়ে ধরবে না। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো মাছটাকে আমরা একটা পলিথিনের ভিতর, বলতে আমি একটা পলিথিনের ভিতর ভরে আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা পুকুরে ফেলে দিয়ে আসলাম। তো এই মাছটাকে পুকুরে ফেলে দেওয়ার পর থেকে আমাদের জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে যে মাছটা ছিল সেই মাছটাও আর দেখা যায়নি। তো নানা পরে বলল যে এটা একটা জিন, জিনটাকে মাছের রূপ ধরে পাঠানো হয়েছে, এই জিনটা এই মাছটার যেই ক্ষতি করবে তারই যে কোনো একটা ক্ষতি হবে। তো এটা হচ্ছে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক আমরা যেটাকে বলবো। তো এই ছিল আমার ঘটনা।
ওকে, সো ঘটনাটা আমি বুঝতে পেরেছি, এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা পরে, এই যে এখন কোনো সমস্যা হচ্ছে আর?
এখন কোনো সমস্যা হয়নি, কিন্তু নানা আমাদের আরেকটা জিনিস জানিয়ে রেখেছিল যে মাছ দিয়ে তো আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, তো অ্যাট্রাকটিভ কোনো একটা কিছু দিয়ে ক্ষতি করবে, লাইক একটা, এখন তো মাছের রূপ ধরে পাঠানো হয়েছে, পরে হয়তো বা পাখির রূপ ধরে পাঠানো হবে, কারণ একটা সুন্দর পাখি যদি আমরা দেখি ঘরের ভিতরে তাহলে এটা নিশ্চয়ই আমাদের ধরতে ইচ্ছা হবে, বা এরকম কিছু।
আপনি অনেক কষ্ট করে আসলে ময়মনসিং থেকে এসেছেন এই পর্যন্ত, এবং এই রাতের বেলায় আবার এসে আমাদের সাথে শেয়ারও করছেন ঘটনা। থ্যাংক ইউ, আসলে আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।
আসলে তার কারণ হচ্ছে আমরা আসলে ভূতের সঙ্গে খুব লাইক করি, কারণ আমাদের এখানে এক মাস পর্যন্ত মানে রেডিও ফুর্তি টাওয়ার ছিল না, নেটওয়ার্ক পাইতাম না, কিন্তু ভূত এফ এম যেদিন হতো শনিবার দিন fusionbd.com থেকে আমরা ডাউনলোড দিয়ে একসাথে ফ্রেন্ড একসাথে হয়ে শুনতাম।
ওকে, সো আমরা আপাতত SMS এ যাই। আমরা SMS, বেশ কিছু SMS রয়েছে, এবং যারা SMS করতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি। লিখে ফেলুন SHYUT shout স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাবলি, এবং তিনি ভূত FM শুনছেন। আমাদেরকে SMS করেছেন অচিন মানুষ, এছাড়া আমাদেরকে SMS করেছেন কিফায়াত মাহবুব, এছাড়া আমাদের SMS করেছেন মেহেদি, SMS করেছেন রুবেল এবং জেম, SMS করেছেন আমাদেরকে উইয়ার্ড অনন্যা, আবারও স্বর্ণা আমাদের SMS করেছেন মোস্তফা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন সাবরি, SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ, SMS করেছেন আমাদের মোহাম্মদ ইনসান চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ ফার্স্ট ইয়ার থেকে, এছাড়াও পাপ্পু আমাদের খিলগাঁও থেকে SMS করেছেন, ভূত FM শুনে তার খুব ভয় লাগছে, এছাড়া আমাদের আলিফ SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন, সেই SMS গুলো আমরা একটা পড়ব। শাহিন SMS করেছেন, এছাড়াও শাফিন SMS করেছেন বনশ্রী থেকে, নীল SMS করেছেন বাঁধন সোহেল ধানমন্ডি থেকে। তো আমরা আবারও ঘটনায় ফিরে যাব, কারণ অনেকের ঘটনা এখনো বাকি রয়েছে, SMS তো এক এক পড়া হবে। আপনারা যারা SMS পাঠাতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা সেকেন্ড আরেকটা ঘটনায় যাচ্ছি, আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, সেই গেস্টের মাধ্যমে। সো আমাদেরকে, আমি আপনার নামটা একটু জানি। আপনার নাম?
রাতুল।
রাতুল কোথা থেকে এসছেন? রাতুল
পুরান ঢাকা থেকে আসছি।
ওকে, সো পুরান ঢাকা থেকে আপনি এসছেন, তো আপনার ঘটনা শুনবো, তার মাঝখানে আমি একটা ছোট্ট ব্রেক নেই। ওকে।
পৃথিবীর যত প্রেম ঘৃণা রাগ অনুরাগ সৌহার্দ এক সেকেন্ডের মুচকি হাসিতেই বিখ্যাত লিওনার্দো।
এই বাংলার যত গল্প ছড়া কবিতা গান এক সেকেন্ডেই উচ্চারিত বাংলা চাই স্লোগান।
এক জীবনের যত স্মৃতি সুখ স্বপ্ন জলে ভাসা এক সেকেন্ডের এক কথাতেই পূর্ণ হয় শত আশা।
সেকেন্ডেই ঘটে যায় কত কিছু, আর তাই গ্রামীণফোন নিয়ে এলো নতুন প্যাকেজ স্পন্দন, যাতে আছে এক সেকেন্ড প্লাস। স্পন্দন প্যাকেজে মাইগ্রেট করতে এসপি লিখে SMS করুন 4444 নম্বরে। বিস্তারিত পত্রিকায় কাছে থাকুন গ্রামীণফোন।
Don't stop the footy. Don't stop the footy.
Radio Footy 88.0 FM.
তো ফিরে এলাম আবারও, আমি রাসেল, চলছে ভূত FM, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। কথা হচ্ছিল রাতুলের সঙ্গে। রাতুল, কোথাকার ঘটনা এটা?
ঘটনাটা হচ্ছে সৌদি আরবে।
সৌদি আরবে
দুলাভাই থাকতেন সৌদি আরবে, তো ওখানে কাজ শেষ হতে দেখা হতো প্রায় অনেক রাত হয়ে যেত, শিফট শেষ হতে হতে। তো তাদের বাসায় আসার একটাই রুট ছিল, সে বাসায় ফিরতেন, তার এক বন্ধু ছিল এখানে পাঠান, পাঠান এসেছিলেন। তো প্রত্যেকদিন একই রাস্তা দিয়ে আসতেন, কিন্তু কোনোদিন কোনো সমস্যা হয়নি। তো এক রাতে তারা ফেরার টাইমে দেখলেন যে রাস্তার পাশে কিছু মুরগি আর তার বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতেছে। ব্যাপারটা হলো যেটা, মুরগিগুলা পুরো ইলুমিনেটেড ছিল, জ্বলজ্বল করতেছিল, অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো তারা তেমন পাত্তা দেয়নি, যেহেতু প্রত্যেকদিন ওই রুট দিয়ে আসা যাওয়া করে। তো কিছুক্ষণ পর তারা খেয়াল করলেন যে মুরগিগুলা তাদেরকে তাদের পিছু পিছু আসতেছে।
আচ্ছা,
তো এটা কিছুক্ষণ খেয়াল করার পরে তার যে পাঠান যে যিনি ছিলেন, উনি আমার দুলাভাইকে বললেন যে তুমি আগে যাও, আমি দেখতেছি কি করা যায়। তো তখন দুলাভাই জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, আমাকে বলো দেখি কি এটা। তো তখন বলল যে পিছে যেগুলা আসতেছে এগুলা তুমি যা ভাবতেছ তা না। তো বলল তোমার কাছে কি আগুন আছে? তো এটা বলার পরে তোমার কাছে সিগারেট ছিল, যিনি সিগারেট ধরালেন। সিগারেট ধরানোর পরে তারা জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব ওই রোড থেকে বেরোর চেষ্টা করলেন। তো যখন তারা হাইওয়েতে এসে পড়লো, এটা নিরব একটা রোড ছিল, হাইওয়েতে আসার পর লোকালের লোকজন ওদিকে অনেক গাড়ি ঘোড়া, ওখানে আসার কিছুক্ষণ পরে দেখলো যে পেছন থেকে আরবি ভাষায় মানে কি যেন একটা বললো তারা, যেটা বাংলা ভাষায় করলে মোটামুটি মানে বেঁচে গেলি বা এই টাইপ কিছু একটা হয়।
ওকে, শেষ। অলরাইট, আমরা SMS এ চলে যাব। আমাদের SMS করেছেন নিগা, লিখেছেন খুলনা থেকে। এছাড়া আমাদেরকে আমাদেরকে আমেনা SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ভূত FM লিসনার ভূতের গলি থেকে। আমাদেরকে শাহিদ SMS করেছেন, সজীব SMS করেছেন, SMS করেছেন আবির। এছাড়াও SMS করেছেন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে সবুজ। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন প্রাঞ্জল, SMS করেছেন আমাদের সাকাওয়াত রাজশাহী থেকে, SMS করেছেন হোয়াইট অ্যাঙ্গেল অ্যাঞ্জেল আমাদেরকে রাজশাহী থেকে। এছাড়াও আমাদের রাজশাহী থেকে না এটা, এবং আমাদের SMS করেছেন, আচ্ছা হোয়াইট অ্যাঞ্জেল যেটা সেটা হচ্ছে যে ফিশ খাওয়া যাবে না, বাট ফিশ তো আমার অনেক ফেভারিট। ওকে, আমাকে সুমাইয়া SMS করেছেন যে আজকে আচ্ছা আচ্ছা সিলেট থেকে। এছাড়াও পাপ্পু চট্টগ্রাম থেকে SMS করেছেন, SMS করেছেন সাদ্দাম, SMS করেছেন আসিফ কল্যাণপুর থেকে। যারা এখনো SMS করেন তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আবারও আমাদের প্রথম যিনি ঘটনা বলেছিলেন তার কাছে, এবং তার আরেকটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটা আমরা শুনতে চাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল?
বাবার ব্যাপারটা
জি,
আসলে এটা বেসিক্যালি ঘটনা ঘটেছিল পাকিস্তানে, তখন আমার নিজেরই জন্ম হয়নি। তো ঘটনা একটু প্রেক্ষাপট না বলে আসলে ঘটনা সম্পর্কে আইডিয়া করাটা একটু কঠিন হবে। আমাদের দেশের বাড়ি কুমিল্লা। তো আমার দাদা ছিলেন একটু আল্লাহর লোক, নামাজ নামাজ পড়তেন। তো আমার চাচা চাচা যারা ছিল সবাইকে উনি মাদ্রাসায় পড়িয়েছেন, কারণ ওনার একটা বদ্ধমূল ধারণা ছিল যে ছেলেপেলেরা স্কুলে পড়লে বা ইংলিশ মিডিয়ামে পড়লে নামাজ নামাজ ভুলে যাবে এবং এটার জন্য ওনাকে ড্রাইভার পোয়াতে হবে। তো আমার বাবার যে ব্যাপার ছিল যে উনি ছোটকাল থেকে অনেক বেশি পরিমাণ পড়াশোনার উপর এক্সিভ ছিলেন। সো উনি আমার দাদাকে অনেক রিকোয়েস্ট করলেন যে না, আমাকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমি পড়াশোনা করতে চাই। দাদা তখন বললো ঠিক আছে, আমি তোমাকে পড়াইতে পারি একটা শর্তে, তুমি যদি কখনো নামাজ কাজা না করো আমাকে কথা দাও তাহলে আমি তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। যথারীতি আমার বাবা আমার দাদাকে কথা দিয়েছেন। হয়তো ছোটকালে দাদাকে কথা দেওয়ার জন্য বা ইংলিশ মিডিয়ামে পড়ার লোভের জন্য হয়তো বাবা নামাজ শুরু করেছিলেন, বাট যেটা হয় আপনি যখন একটা কাজ করবেন সারের সময় পরে মানুষ অভ্যস্ততার মধ্যে চলে আসে, নিজের প্রতি নিজের ভিতরে যখন একটা ফিলিংস চলে আসে, তুমি নামাজ পড়তে পড়তে একটা সারের সময় পরে আসলে উনি নিজে অনেক বেশি পরিমাণ ইন্টারনালি আধ্যাত্মিক হয়ে গেছেন, অনেক বেশি পরিমাণ উনি মানে ফেসিনেশন চলে আসছিল ধর্মের প্রতি। খুব হাইলি এডুকেটেড একজন পার্সন, পাশাপাশি উনি প্রচুর নামাজ নামাজও পড়তেন। তখন আমার বাবা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওখান থেকে পাস টাস করার পরে জব নিয়ে তখন ওনার প্রথম পশ্চিমবঙ্গ পাকিস্তানে, তখন বাংলাদেশ পাকিস্তান ডিভাইজেশন হয়নি, একসাথে ছিল। তো পাকিস্তানে আমার বাবা থাকতেন ইসলামাবাদে, ইসলামাবাদ একটা কোয়ার্টার ছিল, কোয়ার্টারের নাম ছিল লাল কোয়ার্টার, সবগুলো বিল্ডিং ছিল লাল লাল রঙের ইটের আর কি। ওখানে যাওয়ার কিছুদিন পরে আমার বাবা আমার মাকে নিয়ে গেলেন। তো আমার বাবা যেটা করতেন সারাদিন অফিস ইউজ করতেন, বললাম যেটা যে উনি ধর্মের ব্যাপারে ওনার মধ্যে একটা বাড়তি ইয়ে চলে আসছিল আগ্রহ বা ফ্যাসিনেশন। তো ওনার নিজের ইচ্ছা হলো যে উনি আসলে হযরত রাসূল ইসলামকে উনি স্বপ্নে দেখতে চান, এবং তখন উনি দেখলেন যে একটা হাদিসে আছে এবং অনেক বইয়ে কিতাবে আছে যে যদি 41 দিন কেউ কন্টিনিউয়াস স্পেসিফিক কিছু আমল করে এশার নামাজ থেকে ফজর নামাজ পর্যন্ত, তাহলে 41 দিন রাতে ফজর নামাজের পরে স্বপ্নে হযরত রাসূল ইসলামকে দেখা সম্ভব। তো সেই চেষ্টা আমার বাবা আমল শুরু করলেন। তো আমার বাবা যেহেতু জব করতেন সারাদিন অফিস করা রাখত, অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া করে এসরাজের পরে আমলে বসতেন, আবার ফজর নামাজের পরে আবার অফিস যাওয়া লাগত। তো সব মিলে মানুষ যেহেতু আসলে একটা সার্টেন সময়ের পরে ফিজিক্যাল টেস্ট নেওয়া খুব ডিফিকাল্ট ছিল। যদিও আমার বাবা ছোটবেলা থেকে অনেক বেশি স্ট্রাগল করেছিলেন এবং উনি অনেক বেশি পরিমাণ শক্তমুক্ত ছিলেন, উনি অনেক বেশি পরিমাণ স্ট্রাগল করতে পারতেন ফিজিক্যালি। তো যেটা হয়েছে যে 39 ডেজ এমনিতেই পার হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। 40 ডেজ নাইটে বাবা যখন এসন নামাজে পরে যখন আমলে বসলেন, তখন আমল করতে করতে একটা সময়ে কোনো কারণে হয়তো ওনার চোখে তন্দ্রা লেগেছিল, উনি ঘুমে চলে গিয়েছিলেন এবং আচমকা ওনার যখন ঘুম ভাঙে তখন উনি দেখলেন যে ওনার শরীরের উপর বুকের উপর একদম লোমশ শরীরের ঠিক দানবি একটা মানুষ বা অনেক বড় আকৃতির বন মানুষের মতো কেউ চেপে ধরে আছে, ওনার গলা চেপে ধরতেছে, ওনার বুকে বসে ওনার দম বন্ধ হয়ে যাচ্ছে। উনি অনেক জোরে চিৎকার করার চেষ্টা করলেন, মানে ওনার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না, বাট অনেক দস্তাদেশ অনেক চিৎকারের পরে উনি অবশেষে মানে একটা শব্দ বের করতে পারলেন এবং শব্দটা এত জোরে ছিল যে আশেপাশের ফ্ল্যাট থেকে অনেকে তখন দৌড়ে চলে আসছে কি জানার জন্য। আমার মা ছিলেন পাশের রুমে, মা দৌড়ে চলে গেছেন ওই রুমে। তো সবাই আসার পরে দেখলো যে আমার বাবা অজ্ঞানের পরে আছেন এবং ওনার বুকের উপরে কিছু রক্তের ছোপ বা চিহ্ন, ওই বিড়াল বা কিছু একটা আচরমালে যেরকম ছিলে যায় সেরকম কিছু আচরের চিহ্ন এবং ওখান থেকে হালকা বেরিয়ে হচ্ছে। এখন স্বভাবতই আমার মা জিজ্ঞাসা করলো কি হয়েছে, তারপরে আরো অনেকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমার বাবা ভাবলো যে হুট করে যদি ঘটনাটা বলে তো অনেক কেন সহ্য হতো, ওরা ভয় পেয়ে যাবে। উনি বললো না কিছু আসলে উনি ওই মুহূর্তে কথা এড়াই দিচ্ছে না, বিড়াল চলে গেছে আমার ইয়ার কিছু বলে ওই মুহূর্তে উনি এড়াই দিছে কথাটা, কারণ অনেক লোকই ছিল, উনি চায়নি যে আসলে কোন রকম কোন পরিস্থিতি তৈরি হয়েছে তো লোকজন ভয় পেয়ে যাবে, ভীত হয়ে যায়। সবাই যখন চলে গেল, মা যখন আমার বক্তব্য মুছে দিল, তখন ব্লিডিং হচ্ছে ওখানে আবার ব্যান্ডেজ করে দিল। তো ইসলামাবাদ কোয়ার্টারে এক ভদ্রলোক ছিলেন, পাকিস্তানি ভদ্রলোক, অনেক সিনিয়র, অনেক ফরেজগা নামাজি লোক, এবং আমার বাবা যেহেতু পাঁচক নামাজ মসজিদে গিয়ে পড়তেন এবং ওনার সাথে আমার বাবার একটা পার্সোনাল সখ্যতা ছিল, উনি আমার বাবাকে পছন্দ করতেন এজ এ পার্সন। তা বাবা সবাই যাওয়ার পর ওনার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করলেন যে আসলে এই ঘটনা আমি তো তখন সবার সামনে বলিনি, সবাই তো ভয় পাবে, আসলে ব্যাপারটা কি আপনি যদি আমাকে একটু জানাইতেন, আপনি এলাকায় আসছেন অনেক সিনিয়র লোক, অনেক শিক্ষিত লোক। তো একটা কথা বলি, আসলে আমার বাবার ছোটবেলার দু একটা ঘটনা আছে জিনের সম্মুখীন হওয়ার, যে কারণে নতুন করে এসে দেখে ওনার অবিশ্বাস হয়নি, বাট এই এনভায়রনমেন্টে পাকিস্তানি পরিবেশে হয়তো যেমন ওনার কাছে আনএক্সপেক্টেড ছিল, উনি ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না দেখে হয়তো মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলেন যে ব্যাপারটা কি। তো মুরব্বী বললো যে আসলে ওই মুরব্বী তখন বাবাকে যেটা বললো যে এই কোয়ার্টারে এরকম আনইউজুয়াল অনেক ঘটনায় মাঝে মাঝে ঘটে, তো এখানে একটা খন্নাস জিন, খন্নাস বলতে আসলে একটু খারাপ টাইপ জিন আছে যেটা মানুষের ভালো চায় না, বা ভালো কিছু হলে সেখানে বাধা দেয়। হয়তো আপনি একটা ভালো আবাদ করতেছিলেন, হয়তো এই আবাদ সহ্য হয়নি, উনি সুযোগ পাচ্ছিল না, যেহেতু আপনি আবাদ একটা পর্যায়ে তন্দ্রা চলে আসছিল, আপনার অজু ভেঙে গেছে, হয়তো উনি স্কোপ পেয়েছে আপনার আক্রমণ করা, তা আপনি একটু সাবধানে বা কেয়ারফুল থাকেন। তারপর আব্বা যতদিন পাকিস্তানে ছিল আব্বা কখনো আর ওই আমলটা করার চেষ্টা করেনি, এবং উনি সবসময় একটু কেয়ারফুল থাকার চেষ্টা করেছিল। এই ঘটনাটা আর পাকিস্তান পিরিয়ডে আব্বার পুনরাবৃত্তি ঘটনি আসলে, এটা লেগে মেন ঘটনা। আর মজার ব্যাপার হলো গিয়ে এখন পর্যন্ত আমরা, আমার তো এখন অনেক মোটামুটি 30+, তা বাবার সেই 35 ইয়ার্স আগের ঘটনার যে দাগগুলো, বা 40 ইয়ার্স আগের যেই বুকে দাগগুলো ছিল, আমার বাবার বুকে দাগগুলো এখনো রয়ে গেছে,
সেই দাগগুলো এখনো যায়,
এখনো যায়নি, আমরা নিজের এখন বাবা মাঝে খুলে দেখায় আমাদেরকে দাগগুলো।
হ্যাঁ, এটা খুব অদ্ভুত ব্যাপার যে এতদিন পর্যন্ত সেই দাগগুলো রয়েছে, এবং সেটা সেই রাতের দাগ।
জি,
এবং সাধারণত মানুষের আচরের দাগ হলো এতদিন পর্যন্ত থাকার কথা না, এবং সেগুলো কি ডিপ ছিল নাকি এমনি হালকা
দাগগুলো? তখনও ডিপ ছিল, এখন যেটা হয়েছে যে
হালকা হয়ে গেছে
অপারেশনের পরে, যেমন 5-7 বছর পরে দাগ থাকে না ওরকম, যে বোঝা যাচ্ছে আচরের দাগ মানে হালকা, বাট অনেক প্রমিনেন্ট দেখা যায়,
অনেক প্রমিনেন্ট,
ওরকম ডিপ না, এখন হালকাই প্রমিনেন্ট দেখা যায়।
ওকে, সো আমরা কিছু SMS করে ফেলি। মোহাম্মদ এনামুল হক আমাদের লিখেছেন, এছাড়াও শুভ আমাদের SMS করেছেন, রূপা মানিক চট্টগ্রাম থেকে SMS করেছেন, লিমন বাড়িধারা থেকে SMS করেছেন, মানব দেহ আমাদের SMS করেছেন, আমাদেরকে অর্পা SMS করেছেন, আমাদেরকে ড্যাশিং ভূত SMS করেছেন, হিমেল তানজি ঢাকা থেকে SMS করেছেন, সাহিল SMS করেছেন, রামিসা। আমি একটু আগে বলছিলাম যে আসলে আমরা সাধারণত এই যে এখন ঘরে বসে আছি, আপনি এখন এই মুহূর্তে মনে করতে পারেন যে আপনি বাথরুমে গিয়ে আয়নায় অস্বাভাবিক কিছু একটা দেখবেন, আপনি এরকম মনে করতে পারেন যে আপনার খাটের নিচে হয়তো কেউ বসে আছে, আপনি মনে করতে পারেন যে আপনার জানালার ওইদিকে তাকালে হয়তো পর্দার ফাঁক দিয়ে কিছু একটা দেখবেন, আপনি মনেই করতে পারেন যে আপনার ঘরের পরিবেশ হয়তো অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাচ্ছে, বা আপনি মনে করতে পারেন যে আপনার ঘরের পরিবেশ অস্বাভাবিক রকমের গরম হয়ে যাচ্ছে, এবং সিলিং ফ্যানের দিকে তাকালে কিছু একটা দেখতে পারেন, টেলিভিশনের পেছনে কিছু একটা থাকতে পারে, সোফার নিচে থাকতে পারে, খাটের ওপরে থাকতে পারে, খাটের নিচে থাকতে পারে, পায়ের কাছে থাকতে পারে, মাথার কাছে থাকতে পারে, এবং সবচেয়ে বেশি সম্ভাবনা যেটা সেটা পেছনে থাকতে পারে। কিন্তু আপনি যদি দেখে ফেলেন তখন দেখবেন যে এই যে এত কিছু থাকতে পারার পেছনেও আরো কিছু ব্যাপার আছে যেগুলো আপনি কখনো ভাবেননি বা আপনার মাথাতেই নাই যে আপনি কিভাবে দেখে ফেলবেন জিনিসটা। হয়তো আপনি এত কিছু ভেবে বসে আছেন, হয়তো হঠাৎ করে খেয়াল করলেন যে ঠিক আপনার পাশেই বসে আছে একজন, মানে এরকম, মানে খুব ঘটনাগুলো আকস্মিক হয়, হঠাৎ করে ঘটে, এবং কোন ধরনের কোন ধারণা পাওয়া যায় না, কিছুটা ধারণা পাবেন। আপনি যদি কোন হরর ফিল্ম দেখেন তো হরর মুভিগুলোতে কি হয়, হরর মুভিগুলোতে প্রচন্ড একটা মানে উত্তেজনার একটা মুহূর্ত, প্রচন্ড একটা মানে এক্সাইটিং একটা জায়গা সিকোয়েন্স, সেই জায়গাটাতে ধীরে 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 আপ হচ্ছে সবকিছু, আপ হতে 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 হঠাৎ করে দেখা যাবে যে মিউজিকটাও খুব আপ হচ্ছে, আপনি এক্সপেক্ট করছেন যে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, ঠিক সেই মুহূর্তে ঘটল না, ঠিক তার পরপর একটা ঘটল। তো সেইরকম কোনো কিছু কিন্তু আপনার লাইফেও ঘটে যেতে পারে, আর আপনার হয়তো অনেক খারাপ লাগবে, বা আপনি হয়তো অনেক কষ্ট পাবেন, আপনি হয়তো অনেক ভয় পাবেন, আপনার তো মোটেও ভালো লাগবে না, বাট আমি খুব এনজয় করবো এই জন্য যে আপনি পরবর্তী ঘটনাটা আমাকে লিখে পাঠাবেন এবং আপনি সেটা শেয়ার করতে পারবেন। তবে আমি চাই না যে কারো জীবনে এরকম ঘটনা ঘটুক। দীপু আমাদের SMS করেছেন আমাদেরকে, পিঙ্কি এছাড়াও SMS করেছেন আমাদেরকে, অদিতি চট্টগ্রাম থেকে, হুমায়রা আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন সাদিক, এছাড়াও সাইফুল আমাদের SMS করেছেন সিটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এছাড়াও অপু সোনিয়া আমাদের SMS করেছেন আমাদেরকে, লোকমান তাজ খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন ফিমন, এছাড়াও আমাদের SMS করেছেন আকাশ খুলনা থেকে। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসব। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা এসএমএস করতে চান তারা এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে।
আমাদের কম্পোজিশনে দরকার এমন একটা ফ্লেভার। রুচি বারবিকিউ চানাচুর।
Oh, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফ এম। ঘড়িতে সময় রাত 1:25। আপনাদের অসংখ্য এস এম এস পাচ্ছি এখনো, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছে তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেক এস এম এস আমার সামনে, তবে তার আগে আমি একটা ঘটনায় চলে যাব এবং ঘটনার পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। তার আগে জানাই যে একটা জিনিস আপনারা এতদিন পর্যন্ত যেটা সম্ভব ছিল না, এখন যেটা সম্ভব হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, ভূত এফ এম টিম কিন্তু আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আপনার কাছ থেকে আপনার সেই ভয়াবহ ঘটনাটা আমরা কালেক্ট করে নিয়ে আসতে পারি। আর সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাকে ইমেল করতে হবে। আমাকে ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এখানে আপনি আপনার এলাকার ঘটনা, আপনার পরিবারের বিভিন্ন, আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যারা ঢাকার বাইরে আছেন বিশেষ করে তারা আমাকে জানিয়ে দিন। ঢাকার ভেতরেও যারা আসতে পারবেন না এই জন্য ঘটনা পাঠান না, তারাও আমাকে জানান যে আপনাদের পরিবার, মানে পরিবার বা আপনাদের এলাকার কোন একটা ঘটনা, যে ঘটনাটা আপনারা শেয়ার করতে চান সেই ঘটনাটা আমাদের জানিয়ে দিন। আপনার ঘটনাটি যদি যথেষ্ট ভালো হয় বা মানুষকে বলার মতো হয়, ডেফিনেটলি আমাদের ভূত এফ এম টিম পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনার ঘটনাটি কালেক্ট করে নিয়ে এসে আমরা এখানে প্লে করব। আর সেই সাথে আমি তো এস এম এস যারা পাঠাতে চান তাদেরকে একটু বলে দিই যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের সঙ্গে আরো একজন এই মুহূর্তে আছেন এবং তার আপনার নামটা একটু বলবেন।
হ্যালো লিসেনার্স, দিস ইজ জিকো। গত সপ্তাহে ছিলাম।
ওকে, সো আপনি সেদিন কমপ্লিট করতে পারেননি, আমরা পরে হচ্ছে ভৌতিষ্টের ঘটনায় চলে গিয়েছিলাম। সো আপনার কাছে মানে সেদিন যে বাদ পড়েছিল তার মধ্যে সবচাইতে বেশি এক্সাইটিং মনে হয় যে ঘটনাটা সেটা বলেন।
আচ্ছা, সবচাইতে বেশি এক্সাইটিং বলতে গেলে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল যেটা অনেক আগের ঘটনা, যখন আমার বাবা ক্লাসে, তো আমি এই ঘটনাটা শুরু করতে পারি।
ওকে
ওকে, তো এটা মেবি 1650s or 1660s এর ঘটনা হবে। আমার বাবা তখন ক্লাস 7-এ, তো বেসিক্যালি ওই সময়ের মানে কমিউনিকেশন মানে ব্যবস্থাটা অতটা ভালো ছিল না, সেক্ষেত্রে দেখা যেত যে খুব অল্প ডিস্টেন্সে যাওয়ার জন্য অনেক বেশি মানে হেঁটে যেতে হতো এবং অনেক প্রবলেম ফেস করতে হতো। তো ওই সময় আমার যেই সেজু চাচা ছিলেন উনি চিটাগাং এ চাকরি করতেন, তো উনি মাঝে মাঝেই মানে একটা সার্টেন পিরিয়ড পর আমাদের মানে দেশের বাড়িতে আসতেন, বেড়াইতে আসতেন এবং তারপর চলে যেতেন। তো এইরকমই একটা ঝুটিতে উনি আমাদের বাড়িতে আসেন এবং তার একটা ফ্রেন্ডকে নিয়ে আসেন এবং সময় কাটান এবং চলে যাবেন। তো তখন যেটা ছিল যে কোনো বাস ছিল না, অত ভালো কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল না যেটা আগে বুঝছি, তো লঞ্চে করে মানে যেত তারা, পদ্মা নদী থেকে লঞ্চ ই করতো, ছাড়তো, ওইখান থেকে চলে যেত তারা। তো আমার চাচার লঞ্চ ছিল রাতে 1-2টার দিকে।
আচ্ছা,
তো আমার বাবা তখন ক্লাস 7-এ পড়ে, তো বাড়িতে তার অনেক লাকেজ টাকেজ ছিল সাথে এবং বাড়িতে থেকে অনেক কিছু দেওয়া হয়েছিল, যেহেতু একদিন পরে আসছে এখানে থাকবে, অ্যাজ ইউজুয়াল যেটা বাবা মা দেয় অনেক খাবার দাবার দিয়ে দেয়। তো আমার বাবা, আমার চাচা এবং চাচার ফ্রেন্ড তিনজনে রওনা করে বাড়িতে থেকে। তো মানে যেখান থেকে লঞ্চ ছাড়ে সেখান থেকে আমাদের বাড়িতে থেকে ওইখানকার ওয়াকিং ডিস্টেন্স হবে মানে তখন তো হেঁটেই যেত 45 মিনিটস অথবা 15 মিনিটস এরকম, 50 মিনিটস। তো রাতে তারা খাওয়া দাওয়া করে রওনা দেয় আমার বাবা এবং আমার চাচা চাচার ফ্রেন্ড। তো যেহেতু তারা অনেক বড়, আমার বাবা ছোট বয়সে, তো আমার বাবার এক হাতে ছিল মিষ্টির মানে আগে তো হাড়িতে মিষ্টি দেওয়া হইত মাটির হাড়িতে, তো এক হাতে তার মাটির হাড়ি ছিল এবং আরেক হাতে আমার চাচার একটা ব্যাগ ছিল এবং চাচা চাচার যে ফ্রেন্ড তারা হাঁটতে অনেক আগে চলে যায়, আর বাবা ছোট হওয়ার কারণে দুইটা মানে ভারী জিনিস হাতে নিয়ে হাঁটাটা একটু টাফ তার জন্য, তো অনেক পেছনে পড়ে যায় আব্বু। তো খালের পাশ দিয়ে যাচ্ছিল গ্রামের রাস্তা, রাস্তাটাও খুব একটা ভালো না আর অনেক রাত। তো যাচ্ছে যাচ্ছে মানে আমার চাচা আর চাচার ফ্রেন্ড অনেক দূরে চলে গেছে দেখা যাচ্ছে, বাট অনেক দূরে। তো হঠাৎ আমার আব্বু দেখে যে খালের পাশেই একটা মানে গাছের গোড়ায় একটা শিয়াল শুয়ে আছে। তো একটা বাচ্চা মানুষ একটা শিয়াল দেখছে, আর শিয়াল দেখাটাও মানে ওই সময় বাচ্চাদের কাছে অনেক ই মনে হইতো যে আমি একটা শিয়াল দেখছি, হ্যাঁ কিছু একটা করবো। তো আব্বু করলো কি, আব্বুর ডান হাত থেকে আমার চাচার যে ব্যাকেজটা ছিল সেটা নিচে রেখে তো সে একটা মাটির ঢিল ছুড়ে মারলো শিয়ালটার দিকে এবং সেটা শিয়ালের গায়ে লেগে যায়। তো লেগে যাওয়ার পরে শিয়ালটা মানে উঠে দাঁড়ায় এবং দৌড়িয়ে আমার আব্বুর সামনে চলে আসে। সামনে চলে আসার পরে আব্বু মানে ভয় পেয়ে যায় যে একটা শিয়াল সামনে চলে আসছে, এখন যদি হয়তো বা তাকে কামড় ঠামড় দেয়। বাট শিয়ালটা ওইরকম কিছু না করেই মানে একটা বোবা মানুষ যে এরকম মানে চিৎকার করে এরকম চিৎকার করা শুরু করলো তার সামনে, এবং তার সামনের দুপা উঁচিয়ে আমার আব্বুকে আঘাত করার চেষ্টা করলো একটু দূরের থেকে, বাট আঘাত করেনি।
আচ্ছা,
তো তখন আমার আব্বু জোরে চিৎকার দেয়। আব্বুর চিৎকার শুনে আমার চাচা এবং চাচার ফ্রেন্ড পেছনে ছুটে আসে এবং আসার পরে আব্বুকে বলে কি হয়েছে। পরে বললো যে না, এখানে আরেকটা জিনিস মিসিং হয়েছে, সেটা হলো যখন পা উঁচিয়ে আব্বুকে আঘাত করার চেষ্টা করে আব্বু তখন আরেকটা ঢিল ছুড়ে মারে শিয়ালটাকে, এবং শিয়ালটা তখন মানে আব্বুর মানে খালের এই পার থেকে লাফ দিয়ে খালের ওই পার আর একটা গাছের মধ্যে মানে উঠে যায়। তো এটা টোটালি ইম্পসিবল একটা শিয়ালের জন্য যে একটা খাল পার হয়ে আর একটা গাছে উঠে যাবে ওই পারের। তো তখন আমার আব্বু চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে আমার চাচা এবং চাচার ফ্রেন্ড আসে, আসার পরে আব্বুকে বলে কি হয়েছে। আব্বু বললো আমি এরকম কিছু একটা দেখছি। তখন তারা বলে যে তুমি বাচ্চা মানুষ, অনেক রাতে হয়তোবা আমরা অনেক আগে মানে এগিয়ে গেছি, এর জন্য তুমি হয়তোবা ভয় পাইছো, এরকম কিছুই না। তো তারা চলে যায়। লঞ্চে উঠিয়ে দেওয়ার পরে আমার চাচা বলে যে তুমি যেহেতু ভয় পাইছো এখন রাত প্রায় আড়াইটা তিনটা বাজে, তো তোমার এখনই রওনা দেওয়ার দরকার নাই, তুমি ঘন্টাখানিক পরে যখন আজান দিবে তখন তুমি চলে যেও, কারণ তখন অনেক মুসল্লিরা যায় ওদিকে, তুমি তাদের সাথে চলে যেও। তো তাদের কথা শুনে আব্বু ওখানে থেকে যায় এবং সকালের দিকে রওনা দেয় আর কি, চারটা সাড়ে চারটার পরে ওই সময় তো আজান দেয়। তো ওই সময় ব্যাক করে, তো নর্মালি আমি আগেই বলছি যে 45 মিনিটস এর ডিস্টেন্স হবে। তো আব্বু সকালে স্কুল ছিল 8টার দিকে, গ্রামের স্কুল। তো আব্বু মানে যখন বাজারে আসে তখন বাজে 9:30। তো আব্বু টিচার বলে যে তুমি কই গেছিল, তুমি আজকে স্কুলে আসনি? তো তখন আব্বু বলে আমি তো ওখান থেকে হাইটে আসছি। তো সে বললো তো এতক্ষণ সময় তো লাগার কথা না, ভিতরে ক্লাস চলতেছে, এসে যাও। তো আব্বুর মানে তখন আব্বুর টিচার আব্বুর গায়ে হাত দিয়ে দেখা যায় আব্বুর একটু জ্বর ভাব। তো তখন বলে আচ্ছা তুমি বাড়িতে চলে যাও, অসুবিধা নেই। তো আব্বু বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পরে বাসায় কিছু বলেনি আর, যেহেতু ওখানে আব্বুর বড় ভাই ছিল সে জানে আর তারা বসে এরকম কিছুই না। তো আব্বুর ভয়টা অনেকটা কেটে গেছে। তো তারপরে মানে দু একদিন যাওয়ার পরে রাতে আব্বু যখন আমাদের মানে মানে গেস্ট রুম থাকে না, মানে আগের দিনে তো গেস্ট রুম বলতে কি, গেস্টদের জন্য একটা ঘর ছিল যেটা আমাদের মেইন বাড়ি থেকে একটু দূরে হয়, তো গ্রামে যেটা হয় আর কি। তো ওইখানে আব্বুর পড়ার ঘর ছিল, ওইখানে আব্বু পড়তো, আর মেইন যেই বাড়ি ছিল এখানে সবাই থাকতো। তো প্রতিদিনকার মতোই সন্ধ্যায় নাস্তা টাস্তা করার পর সবাই একসাথে আব্বু ওই ঘরে চলে গেছে পড়ার জন্য। আব্বুর গায়ে তখনও হালকা হালকা জ্বর, একদম পুরোপুরি সুস্থ হয়নি। পড়তে পড়তে আব্বু হঠাৎ মানে দেখলো যে আব্বুর মানে ঘরের যে টিনের দেয়াল মানে বেড়া ওইখানে মানে সাউন্ড হচ্ছে, মানে কেউ নুক দিয়ে আচর দিলে যেরকম সাউন্ড হয়।
আচ্ছা,
তো এরকম সাউন্ড হচ্ছে। তো আস্তে আস্তে সাউন্ড অনেক বাড়তেছে, মানে চারিদিক থেকে হচ্ছে, আগে একদিক থেকে দুই দিক থেকে হতে হতে চারিদিক থেকে হচ্ছে। এবং তখন আব্বু রিয়েলাইজ করতে পারলো যে আসলে চারিদিকে শিয়াল এবং শিয়াল ডাকছে।
আচ্ছা,
আব্বুর তখন আগের কথাটা মনে পড়ে গেল যে আমি একটা শিয়ালকে এরকম ঢিল মারছিলাম, এখন আমার চারিপাশে শিয়াল, তো ব্যাপারটা কিরকম। তখন আমার আব্বু চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং দৌড়ে এসে আমাদের মেইন যেই ঘর সেটার সামনে এসে অজ্ঞান হয়ে যায়।
আচ্ছা,
অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার দাদা আমার দাদু এরা সবাই মিলে তাকে ধরে বাড়িতে উঠায়। উঠানোর পরে অনেক সময় মানে প্রায় পরের দিন সকালে আব্বুর মানে জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে তার অনেক জ্বর থাকে এবং অবস্থাটা আস্তে আস্তে এমন হয়ে যায় যে আব্বুকে আর বাঁচানো সম্ভব হবে না, এরকম অবস্থা। মানে একদমই মানে আব্বু অনেক আগে থেকে অনেক স্বাস্থ্য ভালো ছিল, আব্বুর আব্বু একদম শুকিয়ে যায়, শরীরের কোনো ব্যালেন্স থাকে না একদম, মানে মানে আমরা দেখি একদম মানে কিছু লোক আছে না, একদম হাড্ডির সাথে চামড়া লেগে গেছে এরকম অবস্থা হয়ে যায়। তো আমার দাদা দাদু এরা সবাই হাল ছেড়ে দিছে হয়তো বা ছেলেকে আর বাঁচানো যাবে না। তো পরে আমাদের ওইখানকার আশেপাশের যারা হুজুর টুজুর ছিল তারা বলে যে এটা নর্মাল হয়তো বা কোনো শিয়াল ছিল না, যা কেউ আঘাত করছে হয়তো বা এটা অন্য কিছু হইতে পারে। তো তারা আগের কি চিকিৎসা টিকিৎসা ছিল হুজুররা যারা করতো এবং আস্তে আস্তে তার বলে যে তোমার এই বাড়িটা চেঞ্জ করে ফেলো, মানে ওকে অন্য কোথাও পাঠিয়ে দাও। তো তখন আমার দাদা আমার আব্বুকে আমার ফুপুর বাড়িতে পাঠিয়ে দেয় এবং সেখানে প্রায় আব্বু ছয় মাস ছিল এবং আফটার সিক্স মান্থ আব্বু মানে আলটিমেটলি সার্ভাইভ করতে পারে।
ওকে, সো এই ছিল আপনার ঘটনা। ওকে, আমি আর একটা ঘটনায় চলে যাবো, তার আগে ছোট্ট করে কিছু এস এম এস পড়ে ফেলি, হাতে যেহেতু সময় খুব কম। কলি আমাকে এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে, আমাকে এস এম এস করেছেন মেহেদি কলাবাগান থেকে, লিখেছেন অসাধারণ, অনেক এক্সাইটিং, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ভাই, আপনাদের এস এম এস করার ব্যাপার নিয়ে আর কথা বলছেন মনে হয় কেউ। রাকিব আমাদের এস এম এস করেছেন, এছাড়া নুরুজ্জামান এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাজন আমাদেরকে, পাবনা পান্না, আচ্ছা রাজন আমাদেরকে এস এম এস করেছেন, কি পান্না আমি ঠিক বুঝলাম না, আচ্ছা জামান আমাদের এস এম এস করেছেন, জমজম বাদশাহ আমাদের এস এম এস করেছেন, এছাড়া আমাদের এস এম এস করেছেন কমল, অদিতি চট্টগ্রাম থেকে আমাদের এস এম এস করেছেন, নিশি আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন জুই, এছাড়াও দেখতে পাচ্ছি আশরাফ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন সাইমুন, সামিউন, সামিউন এস এম এস করেছেন, অভি এস এম এস করেছেন, শাকিব এস এম এস করেছেন, রনক রামপুরা থেকে, সানিপ আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রামিশা বিএনসি থেকে, অপূর্ব আমাদের এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে নিপা, রাজীব, অদিতি, তান্নি, কলি সহ আরো অনেকে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT, শাউট স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনাদের যদি ভালো ঘটনা আমরা না পাই তাহলে আপনাদেরকে ভালো ঘটনা আমরা উপহারও দিতে পারবো না, সুতরাং অবশ্যই অবশ্যই নোট করে রাখুন আমাদের ইমেল অ্যাড্রেসটি, উইচ ইজ bhootfm@radiofurti.fm। আমি স্পেলিংটা আরো একবার জানিয়ে দিতে চাই, bhootfm@radiofurti.fm। এখানে শুধু ঘটনাগুলোই পাঠাবেন আপনারা, সাধারণত এস এম এস যে ধরনের এস এম এস পাঠান বা এস এম এস পড়া হয় সে ধরনের কোনো কিছু আসলে মেইল থেকে পড়া হয় না। আপনার যে ঘটনাটি সিলেক্টেড হবে না সেই ঘটনাটি আবার নেক্সট উইকে পাঠিয়ে লাভ নেই, সেটা অন্য কোনো ঘটনা পাঠালে দেখবেন যে পড়া হয়ে গেছে। কিন্তু আমরা প্রত্যেকটা ইমেল এই ব্যাপারটা একদম নিশ্চিত করতে চাই আপনাদের, যে প্রত্যেকটা ইমেল আমরা অনেক যত্নের সহকারে সাথেই পড়ি। আর আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন, ইচ্ছা করলে আমাদের ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আপনি যদি আসা পসিবল না হয় আমরা পৌঁছে যাব আপনার কাছে। সো আমরা সেকেন্ড ঘটনায় যাই, আমরা আপনার আবার নামটা বলেন।
হ্যালো স্যারস, আমি মুশফিকুর রহমান প্রীতম গরিবগঞ্জ মিশন থেকে এসেছি।
ওকে, সো আপনার যে সেকেন্ড যে ঘটনাটা, আপনার তো ম্যাক্সিমাম ঘটনাগুলো আসলে ব্ল্যাক ম্যাজিক বা এরকম কুফরি নিয়ে, তো সেকেন্ড এরকম আরেকটা আপনার আলামত পেয়েছিলেন যেখানে আপনারা বুঝতে পেরেছিলেন। আসলে আমরা অনেক সময় ইগনোর করি অনেক কিছু, কিন্তু চারপাশের জিনিসগুলো যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে আমি জানি না যে উই নেভার নো যে আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে কোনটা আসলে আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কি দেখেছিলেন আপনি?
আসলে এই ঘটনাটা আমার ছোট ভাইয়ের দেখা, আমার ছোট ভাই সেটা নিজে এক্সপিরিয়েন্স করেছে। তো আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে মেহেদি হাসান বাপ্পি, সে আমাদের বাসার কাছেই থাকে। তো সে আগে মাদ্রাসা লাইনে পড়তো, সে আমাদের ময়মনসিং এর একটা মাদ্রাসায় মানে পড়তো, মাদ্রাসার নামটা আমি বলছি না। তো সেই মাদ্রাসার পিছনে একটা ধান ক্ষেত ছিল, সেই ধান ক্ষেতের পাশে একটা কবর মানে গোরস্থান আমরা যেটাকে বলি, গোরস্থান ছিল অনেক বিশাল আকারের। তো একদিন রাতে সে বের হয় বাথরুম করার জন্য, কিন্তু তার আগে বলে রাখা ভালো যে তাদের যে হুজুর আছে বা আলেম যাদের বলা হয়, ওনারা বলে রেখেছিলেন যে এই রাতে বেলা একা একা এই কবরস্থানে যাবে না, কারণ এখানে অনেক সময় অনেক খারাপ লোকেরা কুফুরি কাজ করে, তো তোমরা এদিকে যাবে না, অনেক উল্টাপাল্টা যদি কিছু শোনো তাহলেও যাবে না। তো আমার ভাই আসলে ছোটবেলা থেকে একটু কিউরিয়াস, মানে ছোট সময় তার প্রচন্ড সাহস ছিল বলতে হবে, সে এখন সেভেনে পড়ে। তো সে যখন বাথরুম করতে বের হয় তখন শুনতে পায় কেউ একজন কাঁদছে, কান্নার শব্দ শুনতে পায়। কান্নার শব্দ শুনতে পাওয়ার পর সে লক্ষ্য করে দেখে যে কবরস্থান থেকে বা গোরস্থান থেকে শব্দটা আসছে। তো সে তার কিউরিয়াসিটি থেকে, কিউরিয়াসিটিতে তার প্রচুর ছিল, এই জন্য সে গোরস্থানটার দিকে এগিয়ে যায়। তো একটা পাকা করা একটা কবর, তার সেই কবরের উপর সে দেখতে পায় একটা ধূপ, মানে ধূপ দেওয়ার যে বাটিগুলো আছে সে বাটি, বাটির মধ্যে ধূপ দেওয়া এবং সেখান থেকে বোটকা একটা উৎকট একটা গন্ধ বের হচ্ছে। সেই ধূপের একটু পাশেই একটা মোমবাতি, মোমবাতিটা জ্বলছে একদম বড় বড়ই বলতে হবে, মোমবাতিটা মোটা একটা মোমবাতি। তো সেই মোমবাতি আর সেই ধূপের যে বাটিটা আছে সে বাটির পাশে একটা মোমের পুতুল, পুতুলটা মাঝখানে, আর পুতুলের দুই পাশে দুটা ইট দেওয়া। আর সে দেখতে পায় যে পুতুলটার গায়ে কমপক্ষে ৬০ থেকে ৬০টা সুই বিধানো গায়ে, আর সে মোমের পুতুলটার থেকে কান্না শব্দটা আসতেছে। তো সে এটা দেখে মোটামুটি ভয় পায়। সে বুঝতে পারে যে হুজুররা যেটা বলেছে সেটা আসলে সত্য, কেউ একজন কুফুরি করছে জিনিসটা দিয়ে। তো সে ভয় পেয়ে চলে যায়, সে তখনই দৌড়ে চলে আসে তাদের মাদ্রাসায়। তো তাদের মাদ্রাসায় ৪টার দিকে অ্যালার্ম দেওয়া হয় যে ৪টার সময় সবাই উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নামাজ টামাজ পড়বে, কোরআন শরীফ পাঠ করবে, এরকম কিছু। তো সে তখন প্রায় ৪টার মতো বাজে, সে তার বন্ধুদেরকে নিয়ে আসলো। নিয়ে আসার পর দেখলো যে সেখানে একটা পুতুল, সেই পুতুলটাই কাঁদতেছে। তো পুতুলটা হতে পারে কতটুকু বলবো, আমাদের এরকম। তো সে মোমের পুতুলটা কাটতেছে এবং তার হাতগুলা মুভিং, তার হাতগুলা নড়তেছে, আর তার মুখটা যেটা দেখা যাচ্ছে যে চোখ মুখ বানানো হয়েছে, মানে অদক্ষ কারিগর একটা মাটির পুতুল বানানো যেরকম হয় সেরকম। তার মুখটা মুভিং, তার মুখটা কাটতেছে এবং সেখান থেকে কান্নার শব্দ বের হইতেছে। তো সেটা দেখে তার বন্ধুরাও অনেক ভয় পায়, তারা সবাই তখনকার মতো চলে আসে। কিন্তু যখন ফজরের নামাজ পড়া হয় মেবি ৬টা কি ৭টার দিকে, ভোরের আলো যখন মোটামুটি ফুটে, তখন তারা সবাই আবার যায়। যাওয়ার পর দেখতে পায় যে মোমটা পুরোটা জ্বলে শেষ হয়ে গেছে, আর যে ধূপের ধূপ দেওয়ার যে বাটিটা ছিল সেই বাটিটা মিসিং, মাটির বাটিটা এখানে নেই।
আচ্ছা,
আর ওইখানে একটা যে পুতুলটা তারা রাতে দেখে গিয়েছিল সেটা কালার ছিল নীল, আর সেখানে আরেকটা পুতুল এসে যোগ হয়েছে সেটার কালার হচ্ছে লাল।
মানে ওটা তো আছেই, তার পাশে
ওটা আছেই, তারপরে তার পাশে আরেকটা পুতুল সেটার কালার হচ্ছে লাল, এবং সেটা শরীর একই ভাবে ৫০ থেকে ৬০টা সুই বিঁধে দেওয়া হয়েছে।
আচ্ছা,
তো তারা দেখতে পেয়ে, এই জিনিসটা দেখতে পেয়ে তারা ভয় পায়। ভয় পাওয়ার পর যে নীল কালার যে মোমের পুতুলটা ছিল তারা সেখানে সেটা পা দিয়ে ভেঙে ফেলে। ভেঙে ফেলার পর আমার ভাই যে মানে উৎকট গন্ধটা পেয়েছিল গতকাল রাতে, সেই গন্ধটার মতো একটা গন্ধ বের হয়। তো তারা কিউরিয়াসিটির কারণে তারা লাল পুতুলটা যেটা ছিল সেটা ওই অবস্থাতে নিয়ে আসে। নিয়ে আসার পর সেটা তাদের হুজুরকে দেখায়। তো তাদের হুজুর বলে যে আসলে এটা দিয়ে কেউ কুফুরি করছে বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি, যে ৫০ থেকে ৬০টা সুই বিধান আছে আসলে এগুলো তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য। সারা রাত তারা মানে অসম্ভব একটা যন্ত্রণার ভিতর দিয়ে গেছে। পুতুলের পাশে তারা এটাও জানা যে পুতুলের দুই পাশে দুটো ইয়া ছিল, ইট চাপা দেওয়া ছিল আর একটা মোম ছিল। তো হুজুর সেটা বলে যে মোমটা আসলে হচ্ছে একটা, তার মোমটা যত ঘন্টা জ্বলছে যে লোকটার নামে কুফুরি করা হয়েছে সে লোকটাও আসলে এতদিনই বেঁচে থাকবে, মানে ঘন্টা অনুযায়ী। আর ইয়ার দুই পাশে পুতুলের দুই পাশে দুইটা পাথর, মানে হয়তো বা পেটে মাথায় অথবা বুকে যেকোনো দুই জায়গায় প্রচন্ড রকমের পেইন হবে, যেটা অসহ্য পেইন হবে, যেটার কারণে তার মানে যার পেইন হচ্ছে তার মনে হবে যে সে আত্মহত্যা বা এরকম কিছু একটা করে ফেলে, এরকম একটা ইয়ে হবে। তো আমার ভাইকে জিজ্ঞেস, মানে ওদেরকে জিজ্ঞেস করা হয় যে এই কাজটা মানে কে আগে গিয়ে দেখছে এটা। তো সবাই বলে যে মেহেদি দেখছে। তারপর আমার ভাইকে অনেক মার দেওয়া হয়, আমার ভাইকে মানে মারে,
যেহেতু জায়গাটা
নিষেধ ছিল, তারপরে সে গেছে। তো তাকে অনেক মার দেওয়া হয়। তারপর এই ঘটনার পর তার প্রচন্ড জ্বর আসে এবং সে এই মাদ্রাসা থেকে টোটালি মানে মাদ্রাসা লাইনটাই ছেড়ে দেয়। ময়মনসিং থেকে তো চলে আসেই, সে মাদ্রাসা লাইনটাই টোটালি ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে এসে আমাদের গৌরীপুরে একটা স্কুলে ভর্তি হয়।
এবং আপনারা যে ওই পুতুল, সেই পুতুলগুলো নিয়ে কি করা হয়েছিল?
পুতুলগুলো নিয়ে একটা তো তারা সেখানেই ভেঙে রেখে আসে, আর আরেকটা পুতুল সে যেটাকে বলা হয় মাদ্রাসায় কি বলবো মানে উজু করার পানি রাখার যে হাউস যেটাকে বলা হয়, হাউসের পাশে রাখে। রেখে তারা হুজুরকে ডাকতে যায়, কিন্তু হুজুর যখন আসে তখন আসার আগেই তারা হয়তো বা পুতুলটা মিসিং, তারা আসে দেখে যে পুতুলটা কোথাও কোনো জায়গায় নেই। তো তারা চিন্তা করে যে হয়তো বা পুতুলটা হাউজের ভিতরে পড়ে গেছে অথবা অন্য কেউ সরিয়ে ফেলেছে। কিন্তু তখন আসলে হাউজের পানিটা বদল করা হয়
সবার পরামর্শে
সন্দেহবশত, যদি হাউজে পড়ে গিয়ে থাকে তো হাউজের পানিটা নাপাক হয়ে যাবে এই জন্য।
আচ্ছা,
তো তারা হাউজের পানিটা পুরোটা ফেলে দিয়ে হাউজের পানিটা বদল করা হয়, যেহেতু এটা মোমের ছিল তো সেটা গলে যাওয়ার কোন সম্ভাবনাই নেই, পানিতে নিচে থাকার কথা। কিন্তু হাউজের পানি বদল করার পর দেখা গেল যে সেখানে কোনো মোমের পুতুল নেই, এবং হাউজের পানিটা বদল করা হয়েছিল কিন্তু পরে সকল ছাত্রদেরকে ওই মসজিদের ইমাম সাহেব জিজ্ঞেস করেছিল যে তোমরা কি কেউ এটা নিছো, এরকম কোন একটা কিছু নিছো? তো তারা বলছে যে না, আমরা এরকম কোনো কিছুই নিইনি, ইভেন আমরা এখানে হাউজের আশেপাশেও যাইনি।
তার মানে না, এটা জানলে নিশ্চয়ই কেউ, এরকম ব্যাপারটা হচ্ছে এত সহজ না যে জানার পরেও কেউ সঙ্গে করে নিয়ে যাবে এই ধরনের জিনিস।
হ্যাঁ, সেটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে যে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে 8টা কি 9টা পর্যন্ত সবাই সকালবেলা কোরআন শরীফ পড়ে সকল ছাত্ররা। তো আমার যে ভাইটা, ওনার কি একটু কিউরিসিটির বসতেই মিথ্যা কথা বলে যে বাথরুমে যাওয়ার কথা বলে ওই কবরস্থানে আবার গেছে 4-5 জন বন্ধু মিলে যে ওই পুতুলটা নিয়ে আসছে। তো এই কারণে সে আর কি মারটা বেশি খাইছে আরো, যে মিথ্যা কথা বলে যাওয়ার কারণে। আর কোন ছাত্রছাত্রী এখানে যায় না, ইভেন ইমাম সাহেব বলছেন যে আমি তো ওনাদেরকে ওদেরকে পড়াচ্ছিলাম, এই 4 জন ছাড়া, মানে ওরা 4 জন গেছিল, এই 4 জন ছাড়া আর কেউই বাইরে যায়নি। তো সুতরাং পুতুলটা কেউ নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না।
আপনারা এই যে কুফরি, আপনাদের ফ্যামিলিতে যে ধরনের ঝামেলাটা বেলা হচ্ছে, পরে আপনারা কোন মানুষ বা কারো কাছে যে পরামর্শ নিয়েছেন বা?
হ্যাঁ, পরামর্শ নিয়েছি, কিন্তু মানে কুফরি করাটা আসলে যেমন সহজ তেমন কঠিন। তারা জানাচ্ছে যে কুফরি আসলে কোন একটা যে মানুষটার নামে করা হবে সেই মানুষটার নাম দরকার, এক্সাক্ট জন্ম তারিখটা দরকার, আর তার হয়তো বা একটা চুল অথবা তার একটা কাপড়ের টুকরা, এরকম কিছু একটা দরকার। এগুলো হলে মোটামুটি কুফরি করে তাকে একদম মেরে ফেলা যায়, মানে সাথে সাথে মেরে ফেলা যায় অথবা কষ্ট দিয়ে মারা যায়। যেমন একটা উনি আমাদেরকে বলেছে যে একটা কুফরির কথা, উনি যেটা নিজে করেছে, মানে যে আমাদেরকে বলেছে কথাটা সে নিজে করেছে আর কি।
এই কুফরি কথাটা আমরা নিশ্চয়ই অন্যদিন শুনবো, আজকে হাতে বেশি সময় নেই, আমরা আরো একদিন শুনতে পারবো। আমি একটা কথা আপনার কাছে জানতে চাই ফাইনালি, সেটা হচ্ছে যে আমাদের হাতে সময় খুব কম, ছোট্ট করে একটু বলতে হবে না আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে যে ঘটনাটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আমরা কেন সাধারণত যে এই সমস্ত প্যারানর্মাল মানে যদি কোনো জগৎ থেকে থাকে সেই জগতের যারা বাসিন্দা আছেন তাদেরকে কেন দেখে ফেলি, মানে কেন তারা আমাদেরকে দেখা দেয়, আপনি আমাকে একটু আগে
বলছিলেন।
আমি বলছি না যে আপনার ব্যাখ্যাটাই ঠিক, বাট আপনার ব্যাখ্যাটা আমার কাছে ভালো লেগেছে, যে এরকম কোন কারণও হতে পারে আপনার যে ব্যাখ্যাটা।
হ্যাঁ, হয়তো আমি যেটা ফিল করেছি শেয়ার করেছি, তো আরো অনেকে শেয়ার করলে হয়তো আমরা একটা সব মিলিয়ে হয়তো আইডিয়া পাওয়া যাবে ব্যাপারটা কি। তো আমার যে পার্সোনাল যে অভিমত, সেটা হলো গিয়ে মানুষ যেমন অনেক ধরনের ডিফারেন্ট কালচারের মানুষ আছি আমরা, মানুষের মধ্যে যেমন অনেক রকম শ্রেণীভেদ আছে, তো জিনদের মধ্যে এরকম অনেক রকম শ্রেণীভেদ আছে। কিছু কিছু মানুষ দেখবেন কারণ ছাড়াই অন্যের ক্ষতি করে এবং তারা মজা পায়। জিনদের মধ্যে এমন কিছু জিন আছে যারা কারণ ছাড়াই অন্যের ক্ষতি করে আনন্দ পায়, এবং যখন কোন একটা এলাকায় বা কোন একটা জায়গায় একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটে, হয় কোনো সুইসাইড কেস অথবা এক্সিডেন্টাল কেস, তখন ওই এলাকায় যদি কোনো খারাপ বা এরকম খারাপ মানুষের জিন থাকে, সে তখন ওই রূপ ধরে, এবং ওই ইস্যুটা যেহেতু অনেক বেশি পাবলিকলি পপুলার ইস্যু, তখন মাস পিপলকে ভয় দেখানো বা এই যে কিছু অ্যাক্টিভিটি শো করার একটা চেষ্টা করে। এটা আমার পার্সোনাল আমার অভিমত, এবং আমি যদ্দু স্টাডি করেছি এবং যাতে আলাপ করেছি অনেকে আমাকে মানে এই ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা দিয়েছে যে এটা হলো একটা মেজর ইস্যু, যে মেজর কজ, যে কেন আমাদের এত বুধগুলো থেকে শুনেই, তাহলে কেন আমরা যে লোক মারা গেছে সে তো আসলে কখনো ফিরে আসে না। বিং এ মুসলিম, আমরা জানি আত্মা কখনো দুনিয়া ফিরে আসে না। তো আমি মারা গেলাম, আমার জায়গায় আরেকটা লোক আমাকে দেখতেছে, আসলে সে কি জিন? যেহেতু যে কোনো রূপ ধরতে পারে, তো ওই স্পেসিফিক যে দুর্ঘটনা, ওই দুর্ঘটনা যে ব্যক্তি হয় তার রূপ ধরে বা ওরকম যে কোনো কিছু একটা রূপ ধরে ওরা আসে আমাদেরকে এক্সট্রা ভয় দেখানোর জন্য অথবা ওই জিনিসটা আরো অনেক বেশি এক্সারসাইজ তৈরি করার জন্য বা ফান মজা নেওয়ার জন্য আর কি।
আচ্ছা, ওকে। সো এই ঘটনাটা আমার কাছে মানে আমাকে যখন উনি বলছিলেন তখন আমার শুনে খুব ভালো লেগেছিল যে আমি আপনাদের কাছে আপনাদেরকেও জানিয়ে দিলাম। সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু আপনার চারপাশে ঘটতে পারে এরকম অসংখ্য ঘটনা। আমি কিছু এস এম এস পড়ব। পান্না আমাকে এস এম এস করেছেন, এছাড়াও আমাকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি বৃত্ত এবং সারা চট্টগ্রাম থেকে আমাদের এস এম এস করেছেন। আচ্ছা, এবং আমাদেরকে তিনি লিখেছেন যে আজকে তিনি এস এম এস করেছেন, এটা থার্ড এস এম এস, কিন্তু কোনোটাই পড়া হয় না, সরি, বাট এটা পড়া হলো। মাসুদ রানা আমাকে এস এম এস করেছেন নতুন খোলা কলেজ থেকে, এবং আমাকে এস এম এস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি অন্তু, এছাড়াও এস এম এস করেছেন ডিহিমু মালিবাগ থেকে, স্বর্ণা আমাকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাকে নীলাঞ্জনা, এস এম এস করেছেন প্রিন্স, এস এম এস করেছেন আমাকে আলিফ, তান্নি গুলশান থেকে এস এম এস করেছেন, এবং আজকে ভূত এফএম তার অনেক বেশি ভালো লেগেছে। আসলে কোনো কোনো ঘটনা আমি মাঝে মাঝে খুব কনফিউজ হয়ে যাই যে কোনো কোনো ঘটনা আসলে আপনার ভালো লাগছে, আরেকজনের ভালো লাগছে না, আবার আপনার আরেকজনের ভালো লাগছে না, আপনার ভালো লাগছে, এরকম হয়। আমাকে জামান এস এম এস করেছেন, ইনামুল আমাকে এস এম এস করেছেন, সাজেদ এস এম এস করেছেন, ফাহিম এস এম এস করেছেন, হাফসা এস এম এস করেছেন আমাকে। তো আজকে হাতে সময় নেই, আমি শুধু একটা কথাই বলবো যে ভূত এফএম যারা রেগুলার শোনেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত মতামত রয়েছে ভূত এফএম নিয়ে বা ভূত এফএম কেমন হলে ভালো হয় সেটা তো জানাবেনই, ঘটনা রেগুলার পাঠাবেন, ঘটনা যদি থাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন, চেষ্টা করবেন এখানে এসে সবার সাথে শেয়ার করার, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা পৌঁছে যাব আপনার কাছে, অথবা আপনার ঘটনাটা রিড আউট করা হবে, এবং আপনার জীবনের সেরা ঘটনাগুলো আপনি পাঠাবেন। আর ঘটনা কোনটা ভালো বা কোন ঘটনাটা আসলে পাঠানো যায় সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে আপনার লাইফে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাতে আপনি প্রচুর ভয় পেতে পারেন, কিন্তু সেই ঘটনা যদি অন্য কেউ আপনাকে বলে শোনাতো তাহলে আপনার কেমন লাগতো, সেটার উপরে ডিপেন্ড করছে যে আপনার কেমন ঘটনা আপনি পাঠাবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আরো একবার জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ভূত এফ এম bhutfm@radioforti.fm, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি যত ইচ্ছে খুশি আপনার ঘটনা পাঠান, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই, সেই সাথে আপনার এলাকার ঘটনা, যারা ঢাকার বাইরে রয়েছেন তারাও আপনার ঘটনাগুলো পাঠাতে পারেন, আমরা চলে যাব আপনার কাছে আপনার ঘটনাগুলো কালেক্ট করার জন্য। আজকের হাতে সময় নেই, কথা হবে আবারও আগামী ভূত এফ এম এ। আজকের রাত্রে অনেক সুন্দর ঝাঁক, আগামী সপ্তাহ মানে যে সপ্তাহটা আসছে আগামী সপ্তাহ পর্যন্ত প্রতিটি দিন অনেক সুন্দর হোক, সুস্থ থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি রেডিও ফুর্তির সাথেই থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।